This track was downloaded from FusionBD.com.
স্বাগত জানাচ্ছি সবাইকে কুয়াশার রাতে, সাথে আছি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আর কুয়াশা এখন চলে যেতে পারে আপনার বুকশেলফে যদি আপনি চান, অর্থাৎ কুয়াশার বই পাওয়া যাচ্ছে আর যে শারমিন সম্পাদিত, যেটা আপনি পাবেন বইমেলায় অন্বেষা প্রকাশনের স্টলে। স্টল নাম্বারগুলি জানিয়ে দিচ্ছি, 247, 248, 249। অর্থাৎ আমাদের শো সরাসরি চলে যাচ্ছে আপনার বুকশেলফে। তো যাই হোক, এই চান্স মিস করবেন না, যারা এখনো কেনেননি প্লিজ আপনারা চাইলে কিনতে পারেন, কারণ 28 তারিখে শেষ হয়ে যাচ্ছে বইমেলা। বইমেলা থেকে বই কেনার আনন্দই অন্যরকম, অন্যান্য সময় অন্য জায়গায় পেয়ে যাবেন। আর অনেকে প্রশ্ন করেছেন যে কুয়াশার বই যারা ঢাকার বাইরে থাকে তারা কোথায় পাবে। ঢাকার বাইরে যারা আছেন, আপনাদের স্থানীয় যে বুক স্টোরগুলো আছে সেখানে খোঁজ করলে কুয়াশার বই পাবেন। এছাড়াও আর রকমারি ডট কম এ আপনি যদি অর্ডার করেন কুয়াশার বই, আপনার বাড়ি এসে পৌঁছে দিয়ে যাবে। আর এখন একটা গ্রেট নিউজ জানাচ্ছি, বন্ধ থাকা গ্রামীণ ফোন সংযোগ চালু করে 29 টাকা রিচার্জ করলেই থাকছে 2GB 3G ইন্টারনেট একদম ফ্রি। সাথে আরও থাকছে যেকোনো লোকাল নাম্বারে দিন রাত 24 ঘন্টা মাত্র 1 পয়সা প্রতি সেকেন্ড কল রেট। ডিটেইল জানতে ভিজিট করুন www.graminphone.com। চলো বহুদূর গ্রামীণ ফোন। তা আজকে আর কথা বলার হয়তো সময় হবে না, কারণ আমাদের প্রথম ঘন্টার যে গল্পটি আছে সেটা বেশ দীর্ঘ, যার ফলে যত কম কথা বলবো ততই ভালো। ইতিমধ্যে অনেকেই লিখে ফেলেছেন আমাকে, আরও চাইলে লিখতে পারেন যেকোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। ফিরে এসে আপনাদের SMS সবারটাই পড়ার চেষ্টা করব। আর আজকের গল্পের নাম হচ্ছে রতনবাবু আর সেই লোকটা, সত্যজিৎ রায়ের লেখা গল্প। আজকে শুনবো আর পড়ে শোনাচ্ছে সেতু। আর যে শামিন আছে আপনার সঙ্গে কুয়াশার রাতে, আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2।
ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক দেখে রতনবাবুর মনে একটা খুশির ভাব জেগে উঠল। জায়গাটা তো ভালোই মনে হচ্ছে, স্টেশনের পেছনে শিরীষ গাছটা কেমন মাথা উঁচিয়ে রয়েছে, তার ডালে আবার একটা লাল ঘুড়ি আটকে রয়েছে। লোকজনের মধ্যে ব্যস্ততার ভাব নেই, বাতাসে কেমন একটা সোদা গন্ধ, সব মিলে দিব্যি মনোরম পরিবেশ। সঙ্গে একটা ছোট হুন্ডল আর একটা চামড়ার ছোট সুটকেস, কুলির দরকার নেই। রতনবাবু সেগুলো দু হাতে তুলে নিয়ে স্টেশনের গেটের দিকে এগিয়ে যাচ্ছেন। বাইরে সাইকেল রিক্সা পেতেও কোনো অসুবিধা হলো না। ডোরাকাটা হাফ প্যান্ট পরা ছোকরা চালক জিজ্ঞেস করলো, কোথায় যাবেন বাবু? রতনবাবু বললেন, নিউ মহামায়া হোটেল, জানো? ছোকরা ছোট্ট করে মাথা নেড়ে বলল, উঠুন। ভ্রমণ জিনিসটা রতনবাবুর একটা বাতিক বলেই বলা যেতে পারে। সুযোগ পেলেই তিনি কলকাতার বাইরে কোথাও ঘুরে আসেন। অবশ্য সুযোগ যে সবসময় আসে তাও নয়, কারণ রতনবাবুর একটা চাকরি আছে। কলকাতার জিওলজিক্যাল সার্ভের অফিসে তিনি একজন কেরানি। আজ 24 বছর ধরে তিনি এই চাকরিটাই করছেন, তাই বাইরে বেরিয়ে আসার মতো সুযোগ তার বছরে একবারই আসে। পুজোর ছুটির সঙ্গে তার বাৎসরিক পাওনা ছুটি জুড়ে নিয়ে তিনি প্রতি বছরই কোথাও না কোথাও ভ্রমণ করে আসেন। এই বেড়ানোর ব্যাপারে রতনবাবু সঙ্গে আর কাউকে নেন না, বা নেবার ইচ্ছাটাও তার মনে জাগে না। প্রথম প্রথম যে সঙ্গীর অভাব বোধ করতেন না তা নয়, তার পাশের টেবিলের কেশরবাবুর সঙ্গে এককালে তার এ নিয়ে কথা হয়েছিল মহালয়ার কয়েকদিন আগে। রতনবাবু তখন সবে এমাত্র ছুটির প্ল্যান করছেন। তিনি বলেছিলেন, আপনি তো মশাই একা মানুষ, চলুন না এবার পুজোয় দুজনে একসঙ্গে কোথাও একটু ঘুরে টুরে আসি। কেশববাবু তার কলমটা কানে গুজে হাত দুটোকে জড়ো করে তার দিকে চেয়ে মাথা নেড়ে মৃদু হেসে বলেছিলেন, আপনার পছন্দের সঙ্গে আমার পছন্দ কি মিলবে? আপনি যাবেন সব উদ্ভট নাম না জানা জায়গায়, যেখানে না আছে দেখবার কিছু, না আছে থাকা খাওয়ার সুবিধে। আমায় মাফ করবেন, আমি যাচ্ছি হরিনাভিতে আমার ভাইরা ভাইয়ের কাছে। ক্রমে রতনবাবু বেশ বুঝতে পেরেছিলেন যে তার মনের সঙ্গে মন মিলিয়ে বন্ধু পাওয়া খুবই শক্ত, তার পছন্দ অপছন্দ ব্যাপারটা সাধারণ লোকের সঙ্গে একেবারেই মেলে না, কাজে বন্ধু পাওয়ার আশাটা পরিত্যাগ করাই ভালো। সত্যি রতনবাবুর স্বভাব চরিত্রে বেশ একটা অভিনবত্ব ছিল, যেমন এই চেঞ্জে যাওয়ার ব্যাপারটা। কেশববাবু মোটেও ভুল বলেননি, লোকে সচরাচর যেসব জায়গায় চেঞ্জে যায় রতনবাবু সেদিকে দৃষ্টি দিতেন না। তিনি বলতেন, আরে মশাই, পুরীতে সমুদ্র আছে, জগন্নাথের মন্দির আছে, দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, হাজারীবাগে পাহাড় আছে, জঙ্গল আছে, রাঁচির কাছে হুড্রু ফলস আছে, এসব কথা তো সকলেরই জানা। আর লোক মুখে একটা জিনিসের বর্ণনা বারবার শোনা মানে তো সে জিনিস প্রায় দেখাই হয়ে গেল। রতনবাবুর যেটা দরকার সেটা হলো রেলের স্টেশনের ধারে একটা ছোট্ট শহর, ব্যাস আর কিছু না। প্রতি বছরে ছুটির আগে টাইম টেবল খুলে খুব বেশি দূরে নয় এমন একটি জায়গার নাম বের করে তিনি দুর্গা বলে বেরিয়ে পড়েন। কোথায় গেলেন, কি দেখলেন তা কেউ জিজ্ঞেস করে না বা কাউকে তিনি বলেনও না। এমন অনেকবার হয়েছে যে যেখানে গেছেন সে জায়গার নাম তিনি আগে কখনো শোনেননি, আর যেখানেই গেছেন সেখানে এমন একটা কিছু খুঁজে পেয়েছেন যার ফলে তার মন খুশিতে ভরে উঠছে। অন্যদের চোখে হয়তো এসব জিনিস খুবই সামান্য, যেমন রাজা ভাত খাওয়ায় একটা বুড়ো অশ্বত্থ গাছ যেটা একটা কুল গাছ আর একটা নারকেল গাছকে পাকিয়ে উঠেছে। মহেশগঞ্জে একটা নীলকুঠির ভগ্নাবশেষ, ময়নাতে একটা মিষ্টির দোকানের ডালের বরফি। এবারে রতনবাবু যেখানে এসেছেন সে জায়গাটার নাম সিনি, টাটানগর থেকে 15 মাইল দূরে এই শহর। এই জায়গাটা অবশ্য টাইম টেবল থেকে বার করেননি তিনি, অফিসের অনুকূল মিত্তির বলেন এই জায়গাটার কথা। নিউ মহামায়া হোটেলের নামটাও তার কাছ থেকেই পাওয়া। রতনবাবুর চোখে হোটেলটাকে বেশ ভালোই মনে হচ্ছে, ঘরটা ছোট তবে তাতে কিছু এসে যায় না। পূর্ব দক্ষিণ দুদিকে দুটো জানলা রয়েছে আর সেগুলো দিয়ে বেশ চমৎকার দৃশ্য দেখা যায়। পঞ্চা চাকরটিকেও বেশ অমায়িক বলে মনে হলো। রতনবাবু শীত গ্রীষ্ম দুবেলা গরম জল স্নান করেন। পঞ্চা তাকে আশ্বাস দিল তার কোনো চিন্তা করতে হবে না এ ব্যাপারে। হোটেলের রান্নাটা মোটামুটি চলনসই এবং সেটাই যথেষ্ট, কারণ খাওয়ার ব্যাপারেও রতনবাবু মোটেই খুঁতখুঁতে নন। শুধু একটি বায়না তার কাছে, ভাত আর হাতে জুটি, এর দুটো একসঙ্গে না হলে তার খাওয়া হয় না। মাছের ঝোলের সঙ্গে ভাত আর ডাল তরকারির সঙ্গে রুটি, এটাই তার রেওয়াজ। হোটেলে এসেই পঞ্চাকে তিনি কথাটা জানিয়ে দিয়েছেন এবং পঞ্চাও সে খবর ম্যানেজারকে পৌঁছে দিয়েছে। নতুন জায়গায় এলে প্রথম দিনে বিকেলে হেঁটে না বেরোনো পর্যন্ত রতনবাবু স্বস্তি বোধ করেন না। সিনিতেও এ নিয়মের ব্যতিক্রম হল না। 4টার সময় পঞ্চার এনে দেওয়া চা খেয়েই রতনবাবু বেরিয়ে পড়লেন। শহর থেকে বেরোলেই খোলা অসমতল প্রান্তর, তার মধ্যে দিয়ে আবার এদিক ওদিক হাঁটা পথ চলে গেছে। এই পথের একটা দিয়ে মাইলখানে গিয়ে রতনবাবু একটা ভারী মনোরম জিনিস আবিষ্কার করলেন, একটা ছোট্ট ডোবা পুকুর, তার মধ্যে কিছু শালুক ফুটে আছে আর তার চারিদিকে অজস্র পাখির জটলা, বক, ডাহুক, কাদা খোঁচা, মাছরাঙা, এগুলো রতনবাবু চেনা, বাকিগুলো এই প্রথম তিনি দেখলেন। প্রতিদিন বিকেল বেলাটায় এই ডোবার ধারে বসেই হয়তো রতনবাবু বাকি ছুটিটা কাটিয়ে দিতে পারতেন, কিন্তু দ্বিতীয় দিন আরো কিছু আবিষ্কারের আশায় রতনবাবু অন্য আরেকটা পথ দিয়ে হাঁটতে শুরু করলেন। মাইলখানেক যাবার পর পথে এক পাল ছাগল পড়ার দরুন তার হাঁটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হলো। রাস্তা খালি হবার পর আরো মিনিট পাঁচেক হাঁটতেই দেখলেন সামনে একটা কাঠের পুল দেখা যাচ্ছে। আর একটু এগিয়ে যেতেই বুঝতে পারলেন সেটা একটা ওভারব্রিজ, তার নিচ দিয়ে চলে গেছে রেলের লাইন। পূর্ব দিকে দূরে স্টেশনটা দেখা যাচ্ছে আর পশ্চিম দিকে যতদূর চোখ যায় সোজা চলে গেছে সমান্তরাল দুটো লোহার পাত। এখন যদি হঠাৎ একটা ট্রেন এসে পড়ে আর ব্রিজের তলা দিয়ে সেটা যদি যায় তাহলে কি অদ্ভুত ব্যাপার হবে, সেটা ভাবতেই রতনবাবুর গায়ে কাটা দিল। এক দৃষ্টে রেললাইনের দিকে দেখছিলেন বলেই বোধহয় কখন যে আরেকটি লোক এসে তার পাশে দাঁড়িয়েছে সেটা রতনবাবু খেয়াল করেননি, তাই পাশে তাকাতেই তাকে চমকে উঠতে হল। লোকটির পরনে ধুতি শার্ট, কাঁধে একটা নস্যি রঙের রেপার, পায়ে ক্যাম্বিসের জুতো, চোখে বাইফোকাল চশমা। রতনবাবুর কেমন জানি খটকা লাগলো, একে কি আগে কোথাও দেখেছেন, চেনা চেনা মনে হচ্ছে না। মাঝারি হাইট, গায়ের রঙও মাঝারি, চোখের দৃষ্টিতে কেমন উদ্ভাস ভাবুক ভাবুক একটা ভাব। বয়স কত হবে, 50-এর বেশি নয় নিশ্চয়ই, চুলেও বিশেষ পাক ধরেনি, অন্তত সন্ধ্যার আলোতে তো তাই মনে হচ্ছে। আগন্তুক একটা ঠান্ডা হাসি হেসে রতনবাবুকে নমস্কার করলেন। রতনবাবু হাত জোর করে প্রতি নমস্কার করতে গিয়ে হঠাৎ বুঝে ফেললেন কেন তার খটকা লাগছিল। লোকটিকে চেনা চেনা মনে হওয়ার কারণ আর কিছুই না, এই ধাঁচের একটি চেহারা রতনবাবু বহুবার দেখেছেন এবং সেটা তার আয়নায়। ভদ্রলোকের চেহারার সঙ্গে তার নিজের চেহারার আশ্চর্য মিল, মুখের চৌকোনা ভাব, চুলের টেরি, গোফের ধাঁচ, থুতনির মাঝখানে খাজ, কানের লতি, এসব প্রায় হুবহু এক। তবে গায়ের রং আগন্তুকের যেন একটু বেশি ময়লা, ভুরু একটু বেশি ঘন, আর মাথার পেছনের চুল যেন একটু বেশি লম্বা মনে হচ্ছে। এবার আগন্তুকের গলাস্বর শুনেও রতনবাবু চমকে উঠলেন। একবার তার পাড়ার ছেলে সুশান্ত একটা টেপ রেকর্ডারে রতনবাবুর গলা রেকর্ড করে শুনিয়েছিলেন, সেই গলা আর এই লোকটির গলায় কোনো তফাত নেই। ভদ্রলোক বললেন, আমার নাম মনিলাল মজুমদার, আপনি তো বোধ হয় নিউ মহামায়া হোটেল উঠেছেন তাই না? রতনলাল মনিলাল, নামেও কেমন আশ্চর্য মিল। রতনবাবু কোন রকমের অবাক ভাবটা কাটিয়ে উঠে তার নিজের পরিচয়টা দিলেন। আগন্তুক বললেন, আপনার বোধ হয় আমাকে মনে পড়বে না, আমি কিন্তু এর আগেও আপনাকে দেখেছি। কোথায় বলুন তো? আপনি গত পূজায় ধুলিয়ান যাননি? রতনবাবু ভুরু কপালে তুলে বললেন, আপনিও সেখানে গিয়েছিলেন নাকি? আগে হ্যাঁ, আমি প্রতিবারই পূজোয় কোথাও না কোথাও যাই। একা মানুষ বন্ধু বান্ধবও বিশেষ নেই, আর নতুন নতুন জায়গায় একা একা বেড়াতে দিব্যি লাগে। সেদিনের কথাটা আমার অফিসের এক সহকর্মী আমাকে বললেন। বেশ জায়গা, কি বলেন? রতনবাবু ঢোক গিলে মাথা নেড়ে সম্মতি জানালেন। কেমন যেন অবিশ্বাস আর অস্বস্তি মেশানো একটা ভাব বোধ করছেন তিনি। ওদিকের পুকুরটা দেখেছেন, যার পাশে পাখির জটলা হয় বিকেলবেলার দিকটায়? মনিলাল বাবু জিজ্ঞেস করলেন। রতনবাবু বললেন, হ্যাঁ দেখেছেন, মনে হলো কিছু ভিন দেশের পাখিও জড়ো হয়েছে ওখানে। কিছু পাখি দেখলাম যা বাংলাদেশে আগে দেখিনি। আপনার কি মনে হলো? এতক্ষণে রতনবাবু খানিকটা স্বাভাবিক বোধ করছেন, বললেন, আমারও তাই ধারণা। আমি কতগুলো পাখি দেখে চিনতে পারিনি। দূর থেকে একটা গুম গুম শব্দ পাওয়া যাচ্ছে, ট্রেন আসছে। পূব দিকে চেয়ে দেখলেন দূরে সার্চ লাইট দেখা যাচ্ছে, আলোটা ক্রমশ বড় হয়ে এদিকে আসছে। রতনবাবু আর মনিলাল বাবু দুজনেই ব্রিজের রেলিং এর ধারে গিয়ে দাঁড়ালেন। বিরাট শব্দ করে ব্রিজটাকে থর থর করে কাঁপিয়ে ট্রেনটা উল্টো দিকে চলে গেল। দুজন ভদ্রলোকে হেঁটে ব্রিজটার উল্টো দিকে গিয়ে যতক্ষণ না ট্রেনটা অদৃশ্য হয় ততক্ষণ সেদিকটায় চেয়ে রইলেন। রতনবাবুর মনে ছেলে মানুষের রোমাঞ্চের ভাবটা জেগে উঠছে। মনিলাল বাবু বললেন, আশ্চর্য, এত বয়স হলো তবু ট্রেন দেখার আনন্দটা গেল না। বাড়ি ফেরার পথে রতনবাবু জানালেন যে মনিলাল বাবু তিন দিন হলো সিনিতে এসেছেন আর কালিকা হোটেলে উঠেছেন তিনি। কলকাতাতেই তার পৈতৃক বাড়ি, কাজও করেন তিনি কলকাতায় এক সদগরি অফিসে। মায়ের কথাটা কেউ কাউকে সাধারণত জিজ্ঞেস করে না, কিন্তু রতনবাবুর একটা অদম্য ইচ্ছার ফলে লজ্জার মাথা খেয়ে সেটা জিজ্ঞেস করে ফেললেন। উত্তর যা পেলেন তাতে তার কপালের ঘাম ছুটে গেল। এমনও কি সম্ভব, মনিলাল বাবু আর রতনবাবুর মাইনে এক, দুজনেই পান 437 টাকা, দুজনেই ঠিক একই বোনাস পেয়েছেন পূজোয়। লোকটা যে তার নারী নক্ষত্র কোন ফিকিরে আগে থেকে জেনে নিয়ে তার সঙ্গে একটা ধাপ্পাবাজি খেলা খেলছে এ কথাটা রতনবাবু কিছুতেই বিশ্বাস করতে পারলেন না। প্রথমত তার রোজকার জীবনে কি ঘটনা না ঘটছে তা নিয়ে কেউ কোনোদিন মাথা ঘামায়নি, তিনি নিজের তালে নিজেই ঘোরেন। অফিসের বাইরে বাড়ির চাকর ছাড়া কারোর সঙ্গে তিনি কথাও বলেন না, কারোর বাড়িতে গিয়ে কখনো আড্ডাও মারেন না তিনি। মাইনের ব্যাপারটা না হয় বাইরে জানাজানি হতে পারে, কিন্তু রাত্রে কখন ঘুমান, কি খেতে ভালোবাসেন, কোন খবরের কাগজটা পড়েন, কোন থিয়েটার বা কোন বাংলা সিনেমা তিনি ইদানিং দেখেছেন, এসব তো তিনি নিজে ছাড়া আর কেউই জানে না। অথচ এর সবকিছুই যে ভদ্রলোকের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। রতনবাবু কিন্তু কথাটা মুখ ফুটে মলিন বাবুকে বলতে পারলেন না। সারা রাস্তা তিনি শুধু মলিন বাবুর কথাই শুনলেন আর নিজের সঙ্গে মিল দেখে বার বার অবাক হলেন, চমকে উঠলেন। নিজের সম্বন্ধে তিনি কিছুই বললেন না। রতনবাবুর হোটেলটাই আগে পড়ে। হোটেলের সামনে এসে মলিন বাবু বললেন, আপনার এখানে খাওয়া দাওয়া কেমন? রতনবাবু বললেন, মাছের ঝোলটা মন্দ করে না, বাকি সবই চলনসই। আমার হোটেলে রান্নাটা আবার তেমন সুবিধের নয়, শুনেছি এখানে জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডারের নাকি ভালো লুচি আর ছোলার ডাল করে। আজ রাতের খাওয়াটা সেখানে সারলে কেমন হয়? রতনবাবু বললেন, বেশ তো, আমার আপত্তি নেই, ধরুন এই 8টা নাগাদ। ঠিক আছে, আমি ওয়েট করবো আপনার জন্য, তারপর একসঙ্গে খাওয়া যাবে। মলিন বাবু চলে যাবার পর রতনবাবু হোটেলে না ঢুকে কিছুক্ষণ বাইরে রাস্তায় পায়চারি করলেন। সন্ধ্যা গাঢ় হয়ে এসেছে, আকাশ পরিষ্কার, এতই পরিষ্কার যে তারার মধ্যে দিয়ে একে বেঁকে যাওয়া ছায়াপত্রকে পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। আশ্চর্য, এতকাল রতনবাবুর আফসোস ছিল যে তার সঙ্গে মনের আর মতের মিল হয়, এমন কোন বন্ধু তিনি খুঁজে পাননি। অথচ এই সিলিতে এসে হঠাৎ এমন একজন লোকের সাক্ষাৎ পেয়েছেন যাকে তারই একটি ডুপ্লিকেট সংস্করণ বলা যেতে পারে। চেহারায় খানিকটা তফাৎ থাকলেও স্বভাবে আর রুচিতে এমন মিল যমজ ভাইদের মধ্যেও দেখা যায় কিনা সন্দেহ। তার মানে কি এতদিনে তার বন্ধুর অভাব মিটল? রতনবাবু এ প্রশ্নের উত্তর চট করে খুঁজে পেলেন না। হয়তো মলিনবাবুর সঙ্গে আর একটু মিশলে তিনি ব্যাপারটা বুঝতে পারবেন। একটা জিনিস তিনি বেশ বুঝতে পারছিলেন যে তার একা ভাবটা যেন কেটে গেছে। এ পৃথিবীতে ঠিক তারই মতো আরেকটি লোক এতদিন ছিল আর তিনি আকস্মিকভাবে তার সাক্ষাৎ পেয়ে গেছেন। জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডারে টেবিলের দুদিকে মুখোমুখি বসে খেতে খেতে রতনবাবু লক্ষ্য করলেন যে তারই মতো মলিনবাবু বেশ পরিষ্কার করে চেটে পুটে খেতে ভালোবাসেন। তারই মতো খাবার মাঝখানে জল খান না, তারই মতো ডালের মধ্যে পাতিলেবু কোচলে নেন, সব খাবার পরে দই না খেলে রতনবাবু চলে না, মলিনবাবুরও না। খাবার সময় রতনবাবুর একটু অস্বস্তি লাগছিল এই কারণে যে তার সবসময় মনে হচ্ছিল যে অন্য টেবিলের লোকেরা তাদের দিকে ফিরে ফিরে দেখছে। এরা কি তাদের দুজনের মধ্যে মিলটা লক্ষ্য করেছে? এই মিলটা কি এত স্পষ্ট যে বাইরের লোকের চোখেও ধরা পড়ে? খাবার পরে রতনবাবু আর মলিনবাবু চাঁদনি রাতে রাস্তায় কিছুক্ষণ পায়চারি করলেন। একটা প্রশ্ন রতনবাবুর মাথায় অনেকক্ষণ থেকে ঘুরছিল, এক ফাঁকে সেটা বেরিয়ে পড়ল। জিজ্ঞেস করলেন, আপনার কি 50 পেরিয়ে গেছে? মলিনবাবু মৃদু হেসে বললেন, এই পেরোলো বলে 11ই পৌষে 50 কমপ্লিট করব। রতনবাবুর মাথাটা বো করে ঘুরে গেল। দুজনের জন্ম একই দিনে, 1323 সালের 11ই পৌষ। আধ ঘন্টা খানিক পায়চারি করার পর বিদায় নেবার সময় মলিনবাবু হেসে বললেন, আপনার সঙ্গে আলাপ করে বড় আনন্দ পেলুম। আমার সঙ্গে সহজে কারোর একটা বনে না, কিন্তু আপনার বেলা সে কথাটা খাটে না। বাকি ছুটিটা বেশ আনন্দে কাটবো বলে মনে হচ্ছে। অন্যান্য দিন রতনবাবু 10টার মধ্যে ঘুমিয়ে পড়েন। সঙ্গে দু একটি বাংলা মাসিক পত্রিকা নিয়ে বিছানা শুয়ে কিছুক্ষণ পাতা উল্টানোর পর আপনা থেকে ঘুমে চোখ বুঝে আসে। শোয়া অবস্থাতেই হাত বাড়িয়ে বাতির সুইচটা পাওয়া যায়, সেটা নেভানোর মিনিটখানিকের মধ্যেই রতনবাবু নাক ডাকতে শুরু করে। আজ কিন্তু তিনি দেখলেন যে তার ঘুম আসতে চাইছে না, পড়বারও ইচ্ছা নেই। পত্রিকাটা হাতে তুলে নিয়ে আবার পাশের টেবিলে রেখে দিলেন। মনিলাল মজুমদার। রতনবাবু কোথায় যেন পড়েছিলেন যে পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে কোথাও এমন কোন দুজনকে পাওয়া যাবে না যাদের চেহারা হুবহু একরকম, অথচ চোখ কান নাক হাত পা ইত্যাদির সংখ্যা সকলেরই এক। চেহারার হুবহু মিল না হয় অসম্ভব, কিন্তু দুজনের মনের এই আশ্চর্য মিল কি সম্ভব? শুধু মন কেন, বয়স, পেশা, গলার স্বর, হাঁটা ও বসার ভঙ্গি, চোখের চশমার পাওয়ার ইত্যাদি আরো অনেক কিছু হুবহু মিলে যাচ্ছে। ভাবলে মনে হয় অসম্ভব ব্যাপার, কিন্তু সেটাও যে সম্ভব হয়েছে তার প্রমাণ তো গত 4 ঘন্টায় রতনবাবু অনেকবার পেয়েছেন। রাত 12টা নাগাদ রতনবাবু বিছানা ছেড়ে উঠে ঘরের কুজো কাত করে আজলা করে খানিকটা জল নিয়ে নিজের মাথায় দিলেন। তার মাথা গরম হয়ে গেছে, এই অবস্থায় ঘুম আসবে না। ভিজে মাথায় আলতো করে গামছাটা একবার বুলিয়ে নিয়ে আবার বিছানায় শুলেন। বালিশটা ভিজে গেল, ভালোই, যতক্ষণ না শুকায় ততক্ষণ মাথা ঠান্ডা থাকবে। পাড়া নিস্তব্ধ হয়ে গেছে। একটা পেঁচা বিকট স্বরে চেঁচাতে চেঁচাতে হোটেলের পাশ দিয়ে উড়ে চলে গেল। জানলা দিয়ে চাঁদের আলো এসে বিছানায় পড়ছে। কখন জানি আপনা থেকেই রতনবাবুর মন থেকে ভাবনা মুছে গিয়ে তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। রাত্রে ঘুমোতে দেরি হবার ফলে রতনবাবু সকালে ঘুম ভাঙতে প্রায় 8টা হয়ে গেল। 9টায় মলিনবাবুর আসার কথা। আজ মঙ্গলবার, মাইলখানেক দূরে একটা জায়গায় আজ হাট বসবে। গতকাল খেতে খেতে দুজনে প্রায় একসঙ্গেই হাটে যাবার ইচ্ছা প্রকাশ করেন। কেনার বিশেষ কিছু নেই, খালি ঘুরে দেখা এই আর কি। চা খেতে খেতেই প্রায় 9টা বাজল। সামনে প্লেটে রাখা মৌরির খানিকটা মুখে পুরে হোটেল থেকে বাইরে বেরোতেই রতনবাবু দেখলেন মনিলাল বাবু হাসি মুখে এগিয়ে আসছেন। কাছে এসে মনিলাল বাবুর প্রথম কথা এলো, আপনার সঙ্গে কি আশ্চর্য মিল। সে কথা ভাবতে ভাবতে কাল ঘুমোতে অনেক রাত হয়ে গেল। উঠে দেখি 8টা বাজতে পাঁচ, এমনিতে ঠিক 6টায় উঠি। রতনবাবু এ কথার কোনো জবাব দিলেন না। দুজনে হাটের দিকে রওনা দিলেন। পাড়ার কতগুলো ছোকরা জটলা করছিল। রতনবাবুরা তাদের সামনে দিয়ে যাওয়ার সময় একজন টিটকেরি সুরে বলে উঠল, মানিক চোর। রতনবাবু যথাসম্ভব কথাটাকে অগ্রাহ্য করে এগিয়ে চললেন। মিনিট 20-এর মধ্যে দুজন হাটে পৌঁছে গেলেন। বেশ গমগমে হাটা, ফলমূল শাকসবজি তরি তরকারি থেকে বাসনকোসন হাড়িকুড়ি জামা কাপড় মুরগি ছাগল ইত্যাদি সবকিছুরই দোকান রয়েছে। ভিড়ও হয়েছে বেশ। সেই ভিড়ের মধ্যে দিয়ে এ দোকান সে দোকান দেখতে দেখতে রতনবাবু আর মনিলাল বাবু এগিয়ে চললেন। ওটা কে, পঞ্চানা? রতনবাবু কেন জানি তার হোটেলের চাকরটাকে সামনে ভিড়ের মধ্যে দেখে তার দৃষ্টি নামিয়ে মুখটাকে আড়াল করে নিলেন। ছোকরাদের মানিকজোর কথাটা কানে যাওয়া অবধি তার ধারণা হয়েছে তাদের দুজনকে একসঙ্গে দেখে লোকেরা মনে মনে হাসে। ভিড়ের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় আচমকা রতনবাবুর মনে একটা চিন্তার উদয় হল। হঠাৎ কেন জানি মনে হলো যে তিনি একাই ছিলেন ভালো, বন্ধুর তার কোনো দরকার নেই। আর বন্ধু হলেও সে লোক যেন মনিলাল বাবুর মতো না হলেই ভালো হতো। মনিলাল বাবুর সঙ্গে তিনি যতবারই কথা বলেছেন ততবারই তার মনে হয়েছে তিনি যেন নিজের সঙ্গেই কথা বলছেন। প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাবে সেটা যেন আগে থেকেই জানা, তর্ক করার কোনো সুযোগ নেই। আলোচনার প্রয়োজন নেই, ঝগড়াঝাটির কোনো সম্ভাবনাই নেই, এটা কি বন্ধুত্বের লক্ষণ? তার অফিসের কার্তিক রায়ের সঙ্গে মুকুন্দ চক্রবর্তীর যে গলায় গলায় ভাব, কিন্তু তা বলে কি দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় না? আলবত হয়, কিন্তু তবু তো তারা বন্ধু, সত্যি করেই বন্ধু। সবকিছু মিলিয়ে তার বারবার মনে হতে লাগলো যে মনিলাল মজুমদার লোকটি তার জীবনে না এলেই যেন ভালো ছিল। ঠিক একই রকম দুজন লোক যদি জগতে থাকে, তাদের পরস্পরের কাছাকাছি আসাটা কোনো কাজের কথা নয়। সিলি থেকে কলকাতা ফিরে গিয়েও মনিলাল বাবুর সঙ্গে হয়তো দেখা হয়ে যেতে পারে, একথা ভাবতেই রতনবাবু শিউরে উঠলেন। একটা দোকানে বাঁশের লাঠি বিক্রি হচ্ছিল। রতনবাবুর অনেকদিনের শখ একটা লাঠি কেনার, কিন্তু মনিলাল বাবু দর করছেন দেখে রতনবাবু অনেক কষ্টে তার লোভ সংবরণ করলেন। শেষটায় দেখেন মনিলাল বাবু নিজেই একটার জায়গায় দুটো লাঠি কিনে তার একটি তাকে উপহার দিলেন। দেবার সময় আবার বললেন, এই সামান্য লাঠিটা বন্ধুত্বের চিহ্ন হিসেবে নিতে আপনার নিশ্চয়ই আপত্তি হবে না। হাটের পর হোটেল দিকে ফেরার পথে মনিলাল বাবু অনেক কথা বললেন, তার ছেলেবেলার কথা, তার মা বাবার কথা, তার স্কুল কলেজের কথা। রতনবাবু শুনতে শুনতে মনে হচ্ছিল যে তার নিজের জীবন কথাই যেন কেউ তাকে গড়গড় করে শুনিয়ে যাচ্ছে। বিকেল বেলা চা খেয়ে দুজনে মাঠের মাঝখানের পথ দিয়ে ব্রিজের দিকে হাঁটতে হাঁটতে রতনবাবুর মাথায় একটা ফোন দিয়ে এলো। কথা তাকে বেশি বলতে হচ্ছে না, তাই মাথাটা কাজ করছিল ভালো। দুপুর থেকে মনে হচ্ছে এই লোকটাকে হটাতে পারলে ভালো হয়, কিন্তু উপায়টা মাথায় আসছিল না। ঠিক এই মুহূর্তে পশ্চিমের আকাশে কালো মেঘটা চোখে পড়তে রতনবাবু উপায়টা যেন তার চোখের সামনে জলজন্ত দেখতে পেলেন। তিনি দেখলেন তারা দুজনে ওভারব্রিজের রেলিং এর ধারটায় দাঁড়িয়ে আছেন। দূরে পশ্চিম দিক থেকে ছটার মেল ট্রেনটা ঝড়ের মতো এগিয়ে আসছে। ইঞ্জিনটা যখন 20 গজের মধ্যে এসে পড়েছে, তখন তিনি মনিলাল বাবুর কাঁধে প্রচন্ড ধাক্কা দিয়ে রতনবাবু হাঁটা অবস্থাতে চোখ বন্ধ করলেন। তারপর চোখ খুলে আর চোখে একবার মনিলাল বাবুর দিকে ফিরে দেখে নিলেন। মনিলাল বাবুকে কিছু মাত্র চিন্তিত বলে মনে হলো না, কিন্তু দুজনের মধ্যে যদি এতই মিল হয়, তাহলে মনিলাল বাবু হয়তো মনে মনে তাকে হঠাবার কোনো ফোন দিয়ে আসছেন, কিন্তু তার চেহারা দেখে তা মনে হলো না। সত্যি বলতে কি, ভদ্রলোক দিব্যি মনের আনন্দে গুনগুন করে গান গাইছেন। হিন্দি সিনেমার এই গানের সুরটা রতনবাবু মাঝে মধ্যে গুনগুন করে গেয়ে থাকেন। পশ্চিমের কালো মেঘটা এগিয়ে এসেছে, সূর্য মেঘের পেছনে ঢাকা, বোধহয় আর কয়েক মিনিটের মধ্যে অস্ত যাবে। রতনবাবু চারদিকে চেয়ে ত্রিসীমানায় আর অন্য কোনো মানুষের চিহ্ন দেখতে পেলেন না। ভালোই হয়েছে, কাছাকাছির মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি থাকলে তার প্ল্যান ভেস্তে যেত। আশ্চর্য, একটা মানুষকে খুন করার কথা ভেবেও রতনবাবু নিজেকে দোষী মনে করতে পারলেন না। মনিলাল বাবুর যদি কোনো বিশেষত্ব থাকত, এমনকি তার স্বভাব চরিত্র যদি রতনবাবুর চেয়ে সামান্য অন্যরকমও হতো, তাহলে রতনবাবু তাকে মারবার কথা কল্পনা করতেই পারতেন না। রতনবাবুর বিশ্বাস হয়েছে যে একই রকম দুজন লোকের একসঙ্গে বেঁচে থাকার কোনো সার্থকতা নেই, তিনি নিজে আছেন, নিজেই থাকবেন, এটাই যথেষ্ট। মনিলাল বাবু থেকেও যদি তার থেকে দূরে থাকতে পারতেন, যেমন এই কিছুদিন আগে পর্যন্ত ছিলেন, তাতে তার কোনো আপত্তি ছিল না, কিন্তু এখন এই আলাপের পর সেটা আর সম্ভব নয়, তাই তাকে সরিয়ে ফেলা নেহাতই দরকার। দুই ভদ্রলোক এসে ওভারব্রিজটা পৌঁছলেন, বেশ ঘুমট করেছে, মনিলাল বাবু বললেন। রাতের দিকে বৃষ্টিও হতে পারে, আর তার মানেই কাল থেকে যাকে ঠান্ডা পড়বে। রতনবাবু এই ফাঁকে একবার ঘড়িটা দেখে নিলেন, 6:12, ট্রেনটা নাকি খুব টাইমে যাতায়াত করে, আর বেশিক্ষণ নেই। রতনবাবু তার জড় ভাবটা কাটাবার জন্য একটা হাই তুলে বললেন, বৃষ্টি হলেও 4-5 ঘন্টা আগে কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। সুপুরি খাবেন? মনিলাল বাবু পকেট থেকে একটা গোল টিনের কৌটো বার করে ঢাকনা খুলে রতনবাবুর দিকে এগিয়ে দিলেন। রতনবাবুর পকেটেও একটা কৌটোতে সুপুরি ছিল, তিনি সেটা আর বার না করে, সেটার কথা উল্লেখ না করে মনিলাল বাবুর কৌটা থেকে একটা সুপুরি নিয়ে মুখে পুরে দিলেন। আর প্রায় সেই মুহূর্তেই ট্রেনের আওয়াজটা শোনা গেল, আজ ট্রেনটা 6:00 এসে পৌঁছেছে। মনিলাল বাবু রেলিং এর দিকে এগিয়ে গিয়ে ঘড়িটা একবার দেখে নিয়ে বললেন, 7 মিনিট বিফোর টাইম। পশ্চিমে মেঘ থাকার জন্য আজ অন্যদিনের চেয়ে চারদিকে একটু বেশি অন্ধকার, তাই হেডলাইটের আলোটা আরো বেশি উজ্জ্বল বলে মনে হচ্ছে। এখনো অনেক দূরে ট্রেন, তবে আলোটা দ্রুত বেড়ে চলেছে, এক দৃষ্টে তাকিয়ে থাকলে চোখে জল চলে আসে। সাইকেল চেপে একটা লোক রাস্তা দিয়ে ব্রিজের দিকে এসেছে, সর্বনাশ, লোকটা থামবে নাকি? না, রতনবাবুর আশঙ্কা ভুল, লোকটা তাদের পাশ দিয়ে ঝড়ের বেগে সাইকেল চালিয়ে উল্টো দিকের রাস্তা দিয়ে সন্ধ্যার অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ট্রেনটা প্রচন্ড দাপটে এগিয়ে এসেছে, চোখ ঝলসানো হেডলাইটের দূরত্ব আন্দাজ করা কঠিন, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ওভারব্রিজ কাঁপতে শুরু করবে। ট্রেনের শব্দে কান পাতা যায় না। মণিলাল বাবু রেলিং ধারে দাঁড়িয়ে ট্রেনের দিকে চেয়ে আছেন, একটা বিদ্যুতের চমক। আর সেই সঙ্গে সঙ্গে রতনবাবু তার সমস্ত শক্তি প্রয়োগ করে দুহাত দিয়ে মণিলাল বাবুর পিঠে মারলেন ধাক্কা। তার ফলে মণিলাল বাবুর দেহটা দুহাত উঁচু কাঠের রেলিং এর উপর দিয়ে উল্টে শটান চলে গেল নিচে একেবারে রেল লাইনের দিকে। ঠিক সেই মুহূর্তেই রতনবাবু বুঝতে পারলেন যে ওভারব্রিজটা কাঁপতে শুরু করে দিয়েছে। রতনবাবু আজ আর ট্রেন চলে যাবার দৃশ্য দেখার জন্য অপেক্ষা করলেন না। কাঠের ব্রিজটার মতোই তার মধ্যেও একটা কাঁপুনি শুরু হয়েছে। পশ্চিমের মেঘটা অনেকখানি এগিয়ে এসেছে, আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলক। রতনবাবু ব্যাপারটা বেশ ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে হোটেলের দিকে রওনা দিলেন। বৃষ্টির প্রথম পশলাটা এড়াবার ব্যর্থ চেষ্টায় শেষের রাস্তাটুকু প্রায় দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে রতনবাবু হোটেলে ঢুকলেন। ঢুকেই তার কেমন যেন খটকা লাগলো। এটা কোথায় এলেন তিনি? মহামায়া হোটেলের সামনে ঘরটা তো এরকম নয়, এরকম টেবিল, এরকম চেয়ার সাজানো, দেয়ালে এরকম ছবি। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ দেয়ালে একটা কাঠের বোর্ড তার চোখে পড়ল। কি বিদ্যুতে ভুল রে বাবা, এই যে কালিকা হোটেলে এসে ঢুকেছেন তিনি, এইখানেই তো মণিলাল বাবু ছিলেন।
বৃষ্টিতে ভিজলেন নাকি?
কে একজন প্রশ্ন করলো তাকে। রতনবাবু ঘুরে দেখলেন মাথায় কোকড়া চুল, সবুজ র্যাপার গায়ে দেওয়া একজন লোক, বোধহয় এই হোটেলের বাসিন্দা। তার দিকে মুখ করে হাতে চায়ের পেয়ালা নিয়ে বসে আছেন। রতনবাবুর মুখ দেখে ভদ্রলোক যেন একটু অপ্রস্তুত হয়ে বললেন,
সরি ভুল হয়ে গেছে, আপনাকে দেখে হঠাৎ মণিলাল বাবু বলে মনে হয়েছিল।
এই প্রশ্নটা শুনে এই প্রথম রতনবাবুর মনে একটা সন্দেহ জাগল। তিনি যে খুনটা করলেন সেটা সব দিক বিচার করে আটঘাট বেঁধে করেছেন কি? তারা দুজনে যে একসঙ্গে বেরিয়েছেন সেটা হয়তো অনেকেই দেখেছে, কিন্তু দেখা মানেই কি লক্ষ্য করা? যারা দেখেছে তাদের কি কথাটা মনে থাকবে? আর যদি থাকেও তার মানেই কি সন্দেহটা তার উপরেই পড়বে? হাট থেকে বেরিয়ে খোলা রাস্তায় পড়বার পর আর তাদের কেউ দেখেনি, এ কথা রতনবাবু খুব ভালোভাবেই জানেন। আর ওভারব্রিজে পৌঁছানোর পর, ও হ্যাঁ, সেই সাইকেলওয়ালা তো তাদের দুজনকে নিশ্চয়ই দাঁড়িয়ে থাকতে দেখেছে, কিন্তু তখন রীতিমতো অন্ধকার হয়ে এসেছে। ওইভাবে দ্রুত বেগে সাইকেল চালিয়ে যাবার সময় সেই লোককে তাদের মুখ চিনে মনে করে রেখে দিয়েছে? অসম্ভব। রতনবাবু যতই ভাবলেন ততই তিনি নিশ্চিন্ত বোধ করতে লাগলেন। মণিলাল বাবুর মৃতদেহ আবিষ্কার হবে নিশ্চয়ই, কিন্তু তার ফলে রতনবাবুর উপর সন্দেহ পড়বে, তার বিচার হবে, শাস্তি হবে, তাকে খুনি হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হবে। এসব কথা রতনবাবুর কিছুতেই বিশ্বাস হল না। বাইরে বৃষ্টি হচ্ছে দেখে রতনবাবু কালিকা হোটেলে বসে এক পেয়ালা চা খেলেন। সাড়ে সাতটা নাগাদ বৃষ্টি থামল। রতনবাবু শটান চলে এলেন নিউ মহামায়া হোটেলে। কি অদ্ভুত ভাবে ভুল করে তিনি ভুল হোটেলে গিয়ে হাজির হয়েছিলেন সেটা ভাবতেও তার হাসি পাচ্ছিল। রাত্রে পেট ভরে খেয়ে বিছানায় শুয়ে দেশ পত্রিকা খুলে অস্ট্রেলিয়ার বুনো জাতিদের সম্বন্ধে একটা প্রবন্ধ পড়ে রতনবাবু ঘরের বাতি নিভিয়ে পরম নিশ্চিন্তে চোখ বুঝলেন। আবার তিনি একা এবং অদ্বিতীয়, তার সঙ্গী নেই, সঙ্গীর কোনো প্রয়োজন নেই। তিনি এতকাল যেমন ভাবে কাটিয়েছেন আবার ঠিক তেমনি ভাবেই কাটাবেন, এর চেয়ে আরাম আর কি হতে পারে? বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, আর তার সঙ্গে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন, কিন্তু তাতে কিছুই এসে যায় না, কারণ রতনবাবু নাক ডাকতে শুরু করেছে। পরদিন সকালে চা দেবার সময় পঞ্চা বলল,
ওই লাঠিটা কাল হাটে কিনলেন নাকি বাবু?
রতনবাবু বললেন, হ্যাঁ।
তা কত নিল?
রতনবাবু দাম বললেন, তারপর গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক করে বললেন, তুমি গিয়েছিলে হাটে? পঞ্চা একগাল হেসে বলল,
হ্যাঁ বাবু, দেখলাম তো আপনাকে, আপনি আমায় দেখতে পাননি?
কই না তো। এরপরে পঞ্চার সঙ্গে আর কোনো কথাই হয়নি। চা খাওয়া শেষ করে হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে তিনি কালিকা হোটেলের সামনে এসে পৌঁছলেন। কালকে সেই কোকড়া চুলওয়ালা ভদ্রলোকটি আরো কয়েকজন বাঙালি ভদ্রলোকের সঙ্গে দরজা গোড়ায় দাঁড়িয়ে চিন্তিতভাবে কথাবার্তা বলছেন। মণিলাল বাবুর নাম আর সুইসাইড কথাটা রতনবাবুর কানে এলো। তিনি ভালো করে শোনার জন্য আরেকটু এগিয়ে গেলেন। শুধু তাই না, একটা প্রশ্নও করে বসলেন, কে আত্মহত্যা করলো মশাই? গতকালের ভদ্রলোক বললেন,
কাল আপনাকে দেখে যে লোক বলে ভুল করেছিল তিনি
সুইসাইড,
সেরকমই তো মনে হচ্ছে। রেল লাইনের ধারে লাশ পাওয়া গিয়েছে, একটা ওভারব্রিজ আছে তারই ঠিক নিচে, মনে হয় উপর থেকে লাফিয়ে পড়েছিলেন। ভদ্রলোক এমনিতে একটু অদ্ভুত গোছের ছিলেন, কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা বলতেন না। আমরা ওকে নিয়ে বিভিন্ন কিছু বলবলি করতুম।
ডেড বডি?
পুলিশের জিম্মায়। চেঞ্জে এসেছিলেন ভদ্রলোক, চেনাশোনা কেউ নেই এখানে, কলকাতা থেকে এসেছিলেন, এর বেশি কিছুই আমরা আর জানি না।
রতনবাবু সহানুভূতির ভঙ্গিতে বার দুয়েক মাথা নেড়ে চুকচুক শব্দ করে আবার হাঁটতে শুরু করলেন। সুইসাইড? তাহলে খুনের কথাটা কারোর মাথাতেই আসেনি? কি আশ্চর্য সৌভাগ্য তার! খুন জিনিসটা তো তাহলে ভারী সহজ, লোকে এত ভয় পায় কেন? রতনবাবু মনে মনে ভারী হালকা বোধ করলেন। দুদিন পর আজ তিনি আবার একা বেরোতে পারবেন ভাবতেই বেশ আনন্দ লাগছে। গতকাল মনিলাল বাবুকে ঠেলা দেবার সময় বোধহয় রতনবাবুর শার্টের একটা বোতাম ছিঁড়ে গিয়েছিল। একটা দর্জির দোকান খুঁজে বার করে তিনি বোতামটা লাগিয়ে নিলেন। তারপর একটা মণিহাটির দোকান থেকে একটা নিম টুথপেস্ট কিনলেন, না হলে কাল সকালে দাঁত মাজা হবে না। যেটা রয়েছে সেটা টিপে টিপে একেবারে চ্যাপ্টার শেষ অবস্থায় এসে পৌঁছেছে। দোকান থেকে বেরিয়ে এসে কিছুদূর যেতেই একটা বাড়ির ভেতর থেকে কীর্তনের আওয়াজ এলো রতনবাবুর কানে। রতনবাবু খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কীর্তন শুনলেন। তারপর শহরের বাইরে একটা নতুন রাস্তা দিয়ে মাইলখানিক হেঁটে 11টা নাগাদ হোটেলে ফিরে এসে স্নান খাওয়া সেরে দিবানিদ্রার উদ্যোগ করলেন। যথারীতি 3টে নাগাদ ঘুম ভাঙল, আর ভাঙা মাত্র রতনবাবু বুঝতে পারলেন যে তার মন চাইছে আজ সন্ধ্যায় আরেকবার ওভারব্রিজটায় যেতে। গতকাল খুব স্বাভাবিক কারণে রতনবাবু ট্রেনের দৃশ্যটা উপভোগ করতে পারেননি। আকাশে মেঘ অবশ্য কাটেনি, কিন্তু তাতে ক্ষতি নেই, বৃষ্টির কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। আজ তিনি ট্রেন আসা থেকে শুরু করে চলে যাবার শেষ মুহূর্ত পর্যন্ত আরাম করে দেখবেন। 5টার সময় চা খেয়ে রতনবাবু নিচে নামলেন। সামনেই ম্যানেজার শম্ভুবাবু বসে আছেন। রতনবাবুকে দেখে বললেন,
যে ভদ্রলোকটি কাল মারা গেছেন তার সঙ্গে আপনার আলাপ ছিল নাকি মশাই?
রতনবাবু প্রথমে কিছু না বলে অবাক হওয়ার ভান করে শম্ভুবাবুর দিকে চাইলেন। তারপর বললেন, কেন বলুন তো?
না ইয়ে মানে বনশা বলেছিল হাটে আপনাদের দুজনকে একসঙ্গে দেখেছে।
রতনবাবু অল্প হেসে শান্তভাবে বললেন, আলাপ আমার এখানে কারোর সঙ্গে হয়নি, হাটে এক আধজনের সঙ্গে কথা হয়েছে বটে। তবে কি জানেন কোন লোকটি যে মারা গেছেন? সেটাই তো আমি জানি না। শম্ভুবাবু হাসলেন, ভদ্রলোক বেশ আমোদে,
উনিও আপনার মতোই হাওয়া বদলাতে এসেছিলেন, কালিকা হোটেলে উঠেছিলেন।
ও তাই বুঝি। রতনবাবু আর কোনো কথা না বলে বেরিয়ে পড়লেন। প্রায় 2 মাইল পথ, আর বেশি দেরি করলে ট্রেনের দেখা পাওয়া যাবে না। রাস্তায় তার দিকে আর কেউ সন্নিগ্ধ দৃষ্টি দিল না। গতকাল যে ছেলেগুলো জটলা করছিল তাদের কাউকেই আজ দেখা গেল না। ওই মানিকজোর কথাটা রতনবাবুর ভালো লাগেনি। ছেলেগুলো গেল কোথায়? একটা ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছেন রতনবাবু, পাড়ায় পুজো আছে, ছেলেগুলো নির্ঘাত সেখানে। রতনবাবু নিশ্চিন্ত মনে এগিয়ে চললেন। খোলা প্রান্তরের মাঝখানের পথে আজ তিনি একা। মনিলাল বাবুর সঙ্গে আলাপ হবার আগেই তিনি নিশ্চিন্ত মানুষ ছিলেন, কিন্তু আজ তার নিজেকে যেমন হালকা মনে হচ্ছে তেমন হালকা এর আগে কখনো মনে হয়নি। ওই যে বাবলা গাছ, ওটা পেরিয়ে মিনিটখানি খাটলেই ওভারব্রিজ। আকাশ মেঘে ভরা, তবে ঘন কালো মেঘ নয়, ছাইয়ের মতো ফ্রিকে মেঘ, বাতাস নেই, তাই সমস্ত মেঘ যেন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ওভারব্রিজটা দেখতে পেয়ে রতনবাবুর মন আনন্দে নেচে উঠল। তিনি পা চালিয়ে এগিয়ে গেলেন। বলা যায় না ট্রেন যদি কালকের চেয়েও বেশি তাড়াতাড়ি এসে পড়ে। মাথার উপর দিয়ে এক ঝাঁক বক উড়ে গেল, ভিন দেশের বক কিনা কে জানে। ব্রিজের উপর দাঁড়িয়ে সন্ধ্যার নিস্তব্ধতাটা রতনবাবু বেশ ভালো করে বুঝতে পারলেন। খুব মন দিয়ে কান পাতলে ক্ষীণ ঢাকের শব্দ শহরের দিক থেকে শোনা যায়, এছাড়া আর কোন শব্দ নেই। রতনবাবু রেলিং এর পাশটা গিয়ে দাঁড়ালেন। ওই যে দূরে সিগন্যাল, আর ওই যে আরো দূরে স্টেশন। রেলিং এর নিচের দিকের কাঠের ফাটলে কি যেন একটা জিনিস চকচক করছে। রতনবাবু উপুর হয়ে হাত বাড়িয়ে জিনিসটাকে বার করে আনলেন। সেটা একটা গোল টিনের কৌটা, তার ভিতরে এলাচ আর সুপারি। রতনবাবু একটু হেসে সেটাকে ব্রিজের উপর থেকে নিচে লাইনে ফেলে দিলেন। ঠুং করে একটা মৃদু শব্দ পেলেন। কতদিন ওইখানে পড়ে থাকবে ওই সুপারির কৌটা কে জানে। কিসের আলো ওটা? ট্রেন আসছে, এখনো শব্দ পাওয়া যাচ্ছে না, কিন্তু আলো এগিয়ে আসছে। রতনবাবু অবাক হয়ে আলোটাকে দেখতে লাগলেন। হঠাৎ একটা দমকা বাতাসে তার কাঁধ থেকে র্যাপারটা খসে পড়ল। রতনবাবু সেটাকে আবার বেশ ভালো করে জড়িয়ে নিলেন। এবারে শব্দ পাচ্ছেন তিনি, গুরগুর গুরগুর, গুমগুম গুমগুম, যেন একটা ঝড় এগিয়ে আসছে, আর সঙ্গে ক্রমাগত একটা মেঘের গর্জন। রতনবাবুর হঠাৎ মনে হলো তার পিছনে কে যেন এসে দাঁড়িয়েছে। এ সময় ট্রেনের দিক থেকে চোখ ফেরানো মুশকিল, কিন্তু তাও তিনি একবার চারিদিক চট করে চোখ ঘুরিয়ে দেখে নিলেন। কেউ কোথাও নেই, আজ কালকের চেয়ে অন্ধকার কম, তাই দেখতে অসুবিধে নেই। শুধু তিনি আর ওই দ্রুত ধাবমান রাজ্রেল ট্রেনটা ছাড়া মাইলখানেকের মধ্যে আর কেউ আছে বলে মনে হলো না। ট্রেন এখন 100 গজের মধ্যে। রতনবাবু রেলিং এর দিকে আরো এগিয়ে গেলেন। আগেকার দিনের স্টিম ইঞ্জিন হলে এতটা এগিয়ে যাওয়া নিরাপদ হতো না, চোখে মুখে কয়লার ধোঁয়া ঢুকে যাবার বিপদ ছিল। এ ট্রেন ডিজেল ট্রেন, তাই ধোঁয়া নেই, শুধু বুক কাঁপানো গুরুগম্ভীর শব্দ আর চোখ ঝলসানো হেডলাইটের আলো। ওই এসে পড়ল ট্রেন ব্রিজটার নিচে। রতনবাবু তার দু কনুইয়ের উপর ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে পড়লেন, আর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে দুটো হাত এসে তার পিঠে মারল এক প্রচন্ড ধাক্কা। রতনবাবু টাল সামলাতে পারলেন না, কারণ রেলিংটা ছিল মাত্র 2 হাত উঁচু। মেল ট্রেনটা সশব্দে ব্রিজ কাঁপিয়ে চলে গেল পশ্চিম দিকে। যেদিকের আকাশে রক্তের রং এখন বেগুনি হয়ে এসেছে। রতনবাবু এখন আর ব্রিজের উপরে নেই, তবে তার চিহ্ন স্বরূপ একটি জিনিস এখন রেলিং এর কাঠের একটা ফাটলে আটকে রয়েছে, সেটা সুপুরি আর এলাচে ভরা একটি অ্যালুমিনিয়ামের কৌটা।
বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা গল্প রতনবাবু আর সেই লোকটা, যেটা পড়ে শোনাল সেতু। আর পরের ঘন্টা আর কিছুটা সময় বাকি আছে, বেশ কিছু SMS এসে গেছে, সেগুলো পড়ছি এখন, তারপরে চলে যাবো রাত 12টার খবর শুনতে, তারপরে শুনবো কুয়াশার মূল কাহিনী। অর্পা লিখেছে, ঢাকা থেকে বিপদে পড়লে মানুষ তার খুব কাছের পরিচিত কারো কণ্ঠ শুনলে সাহস পায়। তোমার কণ্ঠটা আমার ঠিক সেরকম প্রিয়। থ্যাংক ইউ সো মাচ অর্পা। চিটগং থেকে লিখেছে মুফরাত, লিখেছে, আমি 21 ফেব্রুয়ারি নাসিরাবাদ বয়েজ স্কুলে প্রথম আলো বর্ণমেলায় ড্রয়িং কম্পিটিশনে সেকেন্ড হয়েছি, কংগ্রেচুলেশন, খুব ভালো খবর। রাজু লিখেছে কিশোরগঞ্জ থেকে, আপু আমি আপনাকে অনেকবার SMS করেছি, আমি তারারাম পামে আসতে চাই, আমার নাম্বার পাঠালাম, প্লিজ কল মি। ঠিক আছে। অপূর্ব লিখেছে, সকাল 6টায় ফুটবল ম্যাচ আছে তাই কুয়াশা শুনতে পারলাম না, সরি। আহারে, তুমি আরজে শারমিনের ফ্যান পেজে যদি তুমি লাইক দিয়ে থাকো বা সেই আমার পেজে যদি থাকো সেখানে আপলোড করে দেওয়া হবে, সেখান থেকে তুমি শুনতে পারবে। আর রুহুল আমিন লিখেছে, যত শুনি তত ভালো লাগে। আতাউর রহমান লিখেছে, হাই শারমিন আপু কেমন আছো, কুয়াশার গল্প ঢাকা থেকে শুনছি, ঠিক বুঝলাম না ব্যাপারটা। জিহাদ লিখেছে কেরানীগঞ্জ থেকে, আপু গতকাল বুক ফেয়ার থেকে তোমার কুয়াশার বইটা কিনেছি, অনেক ধন্যবাদ। হিমাজি লিখেছে ঝিকাতলা থেকে, সেতু, হ্যাভ রেড দ্য স্টোরি টু কুইকলি। আমার মনে হয় না, খুব টু কুইকলি আবার কিভাবে পড়ে মানুষ, যেরকম সময় যেভাবে পড়ে সেভাবে পড়েছে। আমার মনে হয় তোমার মতো একটু বেশি শুনতে ইচ্ছে করছিল। আপু আপনার নিউ ফ্রেন্ড, আমার নাম কিয়াও এই মার্মা ফ্রম চিটগং। আর যাই হোক, স্বাগত এবিসি রেডিওতে। যাত্রাবাড়ি থেকে লিখেছে রুনি, প্রথম SMS তার, অনেক ধন্যবাদ রুনি। শ্রী রাহুল চৌধুরী লিখেছে, হাউ আর ইউ শারমিন আপু, কুয়াশা ইজ আ ভেরি গুড প্রোগ্রাম, আই লাইক এবিসি রেডিও। চিটগং থেকে রানা লিখেছে, আই লাভ কুয়াশা, তুমি আমার SMS পড়ো না কেন, এই তো পড়লাম। তো ঠিক আছে, আরো যারা লিখেছেন প্লিজ অপেক্ষা থাকবেন, ফিরে আসবো রাত 12টার খবরের পর কুয়াশার মূল কাহিনী নিয়ে। সে পর্যন্ত আমাকে লিখতে থাকুন যেকোনো মোবাইল থেকে 2221 কুয়াশা চলছে, এবিসি রেডিও FM 99.2, সাথে আছে শারমিন। বন্ধুরা আবার স্বাগত কুয়াশায়। আর শুনছেন ABC রেডিও 99.2, সাথে আছি শারমিন। প্রথম ঘন্টায় শুনছিলাম সত্যজিৎ রায়ের লেখা একটি চমৎকার গল্প রতনবাবু আর সেই লোকটা। আর এখন রয়েছে কুয়াশার মূল কাহিনী। আজকের কাহিনী অত্যন্ত ইন্টারেস্টিং, প্রতিবারই থাকে, এবার একটা আজকে খুবই একটা ব্যাপার রয়েছে। আমি ফেসবুকে দিয়েছিলাম, আমাদের ফেসবুকের ABC ফ্যান পেজে, যে একটা সারপ্রাইজ এর মতন আছে, একটা ঘটনা আছে, সেটা একেবারে শেষে জানাবো। কিন্তু তার আগে আরেকটা মানে ভালো খবর, মজার খবর, খুবই আনন্দের খবর জানাচ্ছি, সেটা হচ্ছে কুয়াশার এই মাস পর্যন্ত কুয়াশার প্রতি আয়োজনে 3 লাকি লিসেনার কে কুয়াশার বই এবং আরো একটি বই, বইটির নাম হচ্ছে ক্রাইম অ্যান্ড জোকস, আসান হাবিবের লেখা, দুটো বই উপহার দেওয়া হচ্ছে এবং উপহার দিচ্ছেন আমাদের শ্রোতা বন্ধু রংপুর বয়। আর গত সপ্তাহে 3 বিজয়ী পাচ্ছেন এবং এ সপ্তাহে 3 বিজয়ীও পাবে। তো বেশি বেশি করে SMS লিখতে থাকুন এবং খুব ভালো হয় যদি ফোন নাম্বার না হয় এটা আমরাই বের করে নেব, দরকার নেই, কারণ প্রেম রোগে আমরা একটা কুইজ থাকি এখানে, যেহেতু কুইজ নেই তবে লটারি করা হবে, এখান থেকে বাছাই করা হবে লাকি 3 উইনারের নাম। তো ঠিক আছে, আজকে গল্পে যাবার আগে বেশ কিছু এসএমএস আছে, আমি এসএমএস গুলো পড়ে নিচ্ছি। তখন পড়ছিলাম ওই মুহূর্তে যারা পাঠিয়েছেন, আর এবারে পড়বো একদম শুরুতে যে পাঠিয়েছে। শুরুতে পাঠিয়েছে আজকে মাহমুদুল আমিন ইকতার কাজীপাড়া সন্দীপ থেকে, তার এক বন্ধুর জন্মদিন উইশ করতে বলেছে লাবণ্য, হ্যাপি বার্থডে। ফিরোজ লিখেছে আকিলপুর কুমিরা থেকে, এই আয় ছেলেরা আয় মেয়েরা শুনবি যদি আয়, শারবিনাপু এবিসি রেডিওতে কুয়াশা গল্প বলে যায়, শুনবো মোরা এমন গল্প, থাকবো শুধু, বাকিটার আসেনি। অর্ধেকটা এসেছে, 164 অক্ষরের মধ্যে পাঠাতে হবে তাহলে পুরোটা আসবে, আর না দুই ভাগে পাঠাতে হবে। রুলমান লিখেছে আপিন তুমি নেক্সট কবে বই মেলায় যাবে, এটা জানতে হলে আপাতত যেটা করতে হবে সেটা তো তোমাদের আমার ফ্যান পেজে চোখ রাখতে হবে প্রতিদিন, কারণ আমার শরীরটা বেশি ভালো নেই, আমার ঠান্ডা লেগে গেছে, যে কারণে আমি আজকে জানি, তবে সম্ভবত আমি থার্সডেতে যাব, থার্সডেতে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আশা করছি ফার্স্ট গল্পটা ভালো হবে, এটা বেশ আগে এসেছিল, নিশ্চয়ই আপনার ভালো লেগেছে গল্পটি। আর নাফি লিখেছে শামিনাপু একটা, এটা অন্য কথা লিখেছে একেবারে অন্য আয়োজন নিয়ে, তো ঠিক আছে হাতে সময় নেই, চলে যাই আজকের মূল কাহিনী শুনতে। আজকের কাহিনী লিখেছেন মশিউর রহমান শান্ত, আর বাদ বাকি সব কথা পরে বলব। আজকের কাহিনীর নাম কিন্তু আগে ভাগে জানাচ্ছি, পরিত্যক্ত বাড়ি। ঠিক আছে, প্রথম পার্টটা এখন শুনছি, তারপর ছোট একটা কমার্শিয়াল ব্রেকের পরে ফিরে এসে বাকিটা শুনব।
সকাল থেকে তানিয়া একা, নাফিজের এখনো কোনো খবর নেই। বিয়ের পর থেকে তানিয়ার একাকিত্ব যেন আরও বেড়েছে, মানুষ বিয়ে করে নাকি আর একা থাকে না, এদিকে তানিয়ার হয়েছে উল্টো। নাফিজের অফিস দুপুর 2 থেকে রাত 10 পর্যন্ত, কিন্তু সকাল 10 বাজলেই নাফিজকে আর বাসায় পাওয়া যায় না। এমনিতে নাফিজ খুব ভোলাভালা টাইপের মানুষ, কখনো কোনো কিছুতেই রাগ নেই কোনো অভিযোগ, কিন্তু তানিয়ার এরকম কখনোই ভালো লাগে না। তানিয়া যেরকম স্বামী চেয়েছিল সেরকম কোনো কিছুই নাফিজের মধ্যে নেই। তারপরেও এখানেই ঘর করতে হবে, মানুষের ইচ্ছের বাইরে কত কি তো করতে হয়। তানিয়ার এখন যে বাসায় থাকে সেটা অবশ্য তানিয়ার খুব পছন্দ, পুরনো ঢাকার লোহারপুলে বাড়ি, পাশেই বিশাল একটি বাড়ি, একটি হিন্দু বাড়ি, কিন্তু সেই বাড়িতে কেউ থাকে না। এত বড় বাড়ি কেউ থাকে না, এটা তো অবশ্যই একটা রহস্য, কিন্তু কারো চোখেই এখন আর এটা রহস্য লাগে না, কারণ এলাকার সবাই এটাকে মেনে নিয়েছে, যেন বড় হিন্দু বাড়িতে মানুষ না থাকাটাই স্বাভাবিক। হঠাৎ করেই দরজা নক পড়ল, তানিয়া দরজা খুলল।
এটা নাফিজ ভাইয়ের বাসা?
হ্যাঁ, আপনি?
এই খামটা নাফিজ ভাইকে দিয়ে দিবেন।
কিন্তু আপনি কে?
আমার পরিচয় জেনে আপনার কাছ কি
কি লেখা আছে চিঠিতে?
চিঠি আমি লিখিনি, আমাকে পৌঁছে দিতে বলা হয়েছে, তাই পৌঁছে দিলাম। যাই হোক, আমি যাই।
অদ্ভুত তো, কি আপনি আরে কোনো জবাব না দিয়ে চলে যাচ্ছেন কেন, ভূত মানুষ?
তানিয়া নাফিজের জন্য অপেক্ষা না করে চিঠি খুলে ফেলল। চিঠি খুলে অবাক হয়ে গেল, কারণ চিঠি নাফিজের না, তানিয়ারই। চিঠিতে লেখা শুভ জন্মদিন তানিয়া। জানতাম অন্য কিছু না ভুলে গেলেও নিজের জন্মদিনই ভুলে যাবে। দুপুর 2 তোমার জন্য গ্রিন প্যালেসের রেস্টুরেন্টে অপেক্ষা করব, চলে এসো। ইতি নাফিজ। তানিয়ার আসলেই অবাক লাগে, সমস্যাটা ঠিক কোথায় নাফিজকে সত্যি সে বুঝতে পারে না, এরকম ছুপারুস্তম কেন তার স্বামীটা। দুপুর 2 তানিয়া শাড়ি পরে সেজে গুজে হাজির হলো ওই রেস্টুরেন্টে।
তোমার ইনভাইট করার স্টাইল দেখে আমি কিন্তু ভয় পেয়েছি, নিজের বউকে কেউ এভাবে অন্য মানুষকে দিয়ে চিঠি পাঠায়?
পাঠায়, যাক, ছেলেটা অদ্ভুত না?
একটু বেশি অদ্ভুত। জিজ্ঞেস করলাম কিসের চিঠি, সে কিছুই বলল না, আজীব মানুষ।
আসলে আমি নিষেধ করেছিলাম। পাদম, তা কি খাবে বলো?
তুমি ইনভাইট করেছো, তুমি যা খাওয়াবে তাই খাও।
ইটস ইউর বার্থডে মাই ডিয়ার প্রিন্সেস, নিজের ইচ্ছে মতো যা যা অর্ডার দাও, হুজুরে তা হাজির হয়ে যাবে।
ও, তাহলে নরমাল কিছু অর্ডার দেই। ফ্রাইড রাইস, সেডার বিফ আর শাওয়ার চিকেন।
জো হুকুম মহারানী।
এখন তো খুব মহারানী করছো, এমনি দিনে তো অফিস নেই, পড়া বউয়ের খোঁজ পর্যন্ত নাও না।
আরে, বউকে যখন এই অন্তরে রেখে দিয়েছি, তখন আলাদা করে আর কি খোঁজ নেব বলো?
হয়েছে, আর পটাতে হবে না, কালকে সব ভুলে যাবে। আচ্ছা, আজ কোন দিকে চাঁদ উঠেছে? সে এসেছে রোমান্টিক কথা বলতে?
জন্মদিনের চাঁদ উঠেছে ডিয়ার, বোঝো না কেন?
বুঝলাম, আর এটাও বুঝলাম এই চাঁদ বছরে একদিনই ওঠে। যাই হোক, দিনে তো বাইরে লাঞ্চ করলাম, রাতে কিন্তু ঘরে ডিনার করব। তোমার জন্য স্পেশাল কিছু থাকছে।
ডিনারে আর কি স্পেশাল থাকবে, তুমি তো আমার জন্য অনেক স্পেশাল।
হয়েছে হয়েছে, আর তিল মারতে হবে না।
আমি কিছু বললেই দোষ? যাও, শুধু চুপচাপ খাবারই খাবো, আর কিছুই বলবো না।
রাতের বেলা তানিয়া নিজ হাতে স্পেশাল কিছু খাবার তৈরি করল। ডেজার্ট হিসেবে বানালো পায়েস। পায়েস নাফিসের খুব পছন্দের। শুধু পায়েস না, মিষ্টি জাতীয় অনেক খাবারই পছন্দ করে নাফিস। পুরনো ঢাকার এমন কোন মিষ্টির দোকান নেই যেখানে গিয়ে মিষ্টি খায়নি নাফিস। লক্ষ্মী বাজারের শ্রীলক্ষ্মী থেকে শুরু করে বংশালের আল রাজ্জাক প্রতি সপ্তাহে কোনো না কোনো জায়গা থেকে মিষ্টি সে কিনে আনবে। এত কিছু ভালো দিক থাকার সত্ত্বেও নাফিসের কিছু খারাপ দিক আছে, আর তা হচ্ছে কথা লুকোনো। তানিয়া স্পষ্ট বুঝতে পারে নাফিস তার কাছ থেকে অনেক কিছুই লুকায়। যে বিষয়গুলো লুকোনোর কোনো দরকার নেই, সেই বিষয়গুলো নিয়েও নাফিস রহস্য করে। এই যেমন, বাড়ির পাশের হিন্দু বাড়িটা খালি পড়ে আছে, কেন আছে সেটা জিজ্ঞেস করে নাফিস কখনোই জবাব দেয় না। নাফিস এই এলাকায় তো একদিন দুই দিন ধরে থাকে না, অনেক দিন ধরে থাকে। তারপরেও কেন যে সে এমন রহস্য করে তা কেবল সে নিজেই বলতে পারবে। তবে তানিয়ার কৌতূহলের শেষ নেই। গলির মাথায় একটা বড় বটগাছ আছে, বটগাছের নিচেই শিব মন্দির, কিন্তু অদ্ভুত কোনো কারণে সেই মন্দিরেও কেউ আসে না। তানিয়ার খুব জানতে ইচ্ছে করে। আজও সেই আগের কৌতূহল নিয়েই তানিয়া নাফিসকে প্রশ্ন করল।
আচ্ছা, ওই শিব মন্দিরে কেউ আসে না কেন?
আহা, এই জন্মদিনের রাতে তোমার আবার সেই মন্দির নিয়ে কি ঝামেলা হলো?
আজীব ঝামেলা হবে কেন, আমি কি জানতে পারি না?
তা এক্ষুনি কেন জানতে হবে?
আচ্ছা নাফিস, আমি একটা বিষয় বুঝি না, তোমার সমস্যাটা কোথায় বলো তো? আমি ওই মন্দিরওয়ালা বাড়ি নিয়ে কিছু জিজ্ঞেস করলে তুমি এভাবে এড়িয়ে যাও কেন?
আচ্ছা, এড়িয়ে যাওয়ার মতো বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে এড়িয়ে যাব না?
এটা এড়িয়ে যাওয়ার মতো বিষয়? বাসার সামনে বিশাল একটা বাড়ি খালি পড়ে আছে, মানুষ তো দূরের কথা, কাক পক্ষীও থাকে না, সেটা নিয়ে কারো কোনোই মাথা ব্যথা নেই, আর তুমি বলছো এটা এড়িয়ে যাওয়ার মতো বিষয়?
তোমার কথা শুনে সিরিয়াসলি হাসি পাচ্ছে তানিয়া।
কেন হাসি পাচ্ছে?
ওই যে কথায় বলে না, যার বিয়ে তার খবর নেই, পাড়া পড়শি ঘুম নেই, তোমার অবস্থা হয়েছে এক্স্যাক্টলি সেরকম। আরে, যাদের বাড়ি তাদের কোনো চিন্তা নেই, তুমি এদিকে চিন্তায় মারা যাচ্ছ।
মরে যাচ্ছি না, শুধু কৌতূহল মেটাতে যাচ্ছি।
এক কথায়, এসব আজাইরা বিষয় নিয়ে এরকম কৌতূহল থাকার কি দরকার আপনার ম্যাডাম?
আচ্ছা ঠিক আছে, বাদ দাও, তোমার কাছে কিছু জানতে চাওয়াই ভুল হয়েছে, আমার যা জানার আমি নিজে থেকে জেনে নেব।
ওই বাড়ি কিংবা ওই শিব মন্দির নিয়ে একটুও বাড়াবাড়ি করবে না, মানা করে দিচ্ছি আগে থেকে।
তোমার সাবধানতার বাণী তোমার ডিকশনারিতেই রাখো।
তানিয়া, আমি সিরিয়াস, এগুলো নিয়ে কিচ্ছু করতে যেও না।
আমার কৌতূহল আমি নিজেই মেটাবো, এটা নিয়ে আর কিচ্ছু জিজ্ঞেস করবো না, তুমি ঘুমাও।
তানিয়া, ভুলেও ওই বাড়িতে কখনো যেও না। দেখো, কৌতূহল থাকা ভালো, কিন্তু সবকিছু নিয়ে এরকম বাড়াবাড়ি রকম কৌতূহল একটুও ভালো না কিন্তু।
তোমার আর কোনো কথাই বলতে হবে না নাফিস, তুমি না ঘুমালেও আমি ঘুমালাম, আর কোনো কথা নেই।
তানিয়ার মনে আগে থেকেই ওই হিন্দু বাড়ি আর ওই শিব মন্দির নিয়ে কৌতূহল ছিল। হঠাৎ করে সে কৌতূহল অনেক বেশি বেড়ে গেল। মানুষের মন অনেক বেশি অদ্ভুত এক জিনিস। কখন কোন বিষয় মনে ধরে যায় সেটা বোঝা আসলেই কঠিন ব্যাপার। তানিয়া রীতিমতো এই বাড়ি আর মন্দির নিয়ে গবেষণা করতে শুরু করল। সারাদিন যখন নাফিজ অফিসে থাকে তখনই সে মন্দিরটা আর ওই বাড়িটার দিকে মাঝে মাঝে তাকায়। কি জানি কি আছে ওই বাড়িটার মধ্যে, বারবারই মনে হয় কিছু একটা হাতছানি দিয়ে ডাকছে তাকে। তানিয়া অবশ্য অনুমান করতে পারে এত বড় বাড়ি কোনো মানুষ তখনই খালি রাখে যখন বাড়ির কোনো সমস্যা থাকে। শুধু মানুষ না, বাড়িরও কিন্তু প্রাণ আছে। কিছু বাড়ি দেখলেই বোঝা যায় যে মৃত। পুরনো হিন্দু বাড়িটি দেখলেও তানিয়ার এরকমই মনে হয়। মনে হয় যেন কোনো অভিশাপ দিয়ে পুরো বাড়ির প্রতিটি ইট সাজানো। এক সন্ধ্যায় কি মনে করে যেন তানিয়া বাসা থেকে বের হয়ে হিন্দু বাড়িটির পাশের বটগাছের নিচে যে শিব মন্দির ওই দিকটায় গেল। তানিয়ার ইচ্ছে ছিল ওই বাড়িটাতে একবার ঢু মেরে দেখবে, কিন্তু শেষ পর্যন্ত কেন জানি সাহস পেল না। তবে অনেকটা সময় নিয়েই সে শিব মন্দিরের আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখল।
কি দেখো মা?
কিছু না চাচি, বাসায় ভালো লাগছিল না তাই ভাবলাম একটু বের হই আর কি।
ওর সন্ধ্যাবেলা এদিকে আসা ঠিক না মা?
আসলে চাচি, আমি এদিক সম্পর্কে তেমন কিছুই জানি না, তাই ভাবলাম একটু বের হই। কোন দিকে আসা ভালো আর কোন দিকে আসা ভালো না সেটা তো জানা দরকার। কেন চাচি, কোনো সমস্যা এদিকে?
সমস্যা কি আর দেখা যায় মা, এক একজনের এক এক সমস্যা।
মানে ঠিক বুঝলাম না চাচি।
মানে আর কি, ছোটবেলা থেকে শুনে আসছি এদিকে ঝামেলা, এদিকে আসলে নাকি মানুষের বাতাস লাগে।
বাতাস লাগে? বাতাস লাগে মানে কি? বাতাস তো সব জায়গাতেই লাগে, বাতাস ছাড়া কি বাঁচা যায় নাকি চাচি?
এই বাতাস সেই বাতাস না, এই বাতাস অন্য বাতাস, যার লাগে সেই বুঝে।
ব্যাপারটা একটু খুলে বলুন তো।
খুলে আর কি বলবো মা, কত কিছুই তো দেখলাম জীবনে। এই এলাকা তো আর আগে এরকম ছিল না। এই মন্দিরের পিছনে একটা পুকুরও ছিল, আর এখন।
আচ্ছা চাচি, ওই যে বড় মন্দিরওয়ালা বাড়িটা?
This track was downloaded from fusionbd.com.
ওখানে কেউ থাকে না কেন?
ও আচ্ছা, রীতা মাসিদের বাড়ির কথা বলছো? ওটা তো লম্বা কাহিনী, ওই বাড়ির দোষ আছে মা।
আমিও এরকম কিছুই ধারণা করেছিলাম, তবে সমস্যাটা ঠিক কোন দিকে ধরতে পারছিলাম না।
ওই বাড়িতে মানুষ থাকলে মানুষ বাঁচে না। রীতা মাসির ছোট মেয়েটা মারা যাওয়ার পর ওদিকে আর কেউই থাকে না, রীতা মাসিও চলে গেছে ইন্ডিয়া।
ও আচ্ছা।
আর এই মন্দির দুইটা এক কিসিমের জায়গা, কেউ এদিকে আসে না। দেখো না, এলাকায় এত মানুষ অথচ ওই জায়গাটুকুই শুধু খালি।
ঠিক তো চাচি? আচ্ছা ঠিক আছে, আমিও বরং যাই।
যাও মা, সন্ধ্যা রাতে এদিকটায় আইসো না।
ঠিক বলেছেন চাচি, আমি আর আসবো না এদিকে।
শিব মন্দির আর সেই পুরনো হিন্দু বাড়ির কথা কিছুক্ষণের জন্য হলেও তানিয়াকে ভুলে যেতে হলো, কারণ নাফিজ রাতেই একটি দুঃসংবাদ দিল। ঠিক দুঃসংবাদ না, আবার এটা তানিয়ার জন্য দুঃসংবাদ থেকে কম কিছু না। তিন দিনের জন্য নাফিজের চট্টগ্রাম যেতে হবে, অফিসের কি নাকি একটা কাজ আছে, যেতে নাকি হবেই। তানিয়া এই বাসায় কখনো একা থাকেনি, নাফিজের বাবা মাও বেঁচে নেই। বাসায় নাফিজ আর তানিয়া ছাড়া কেউ থাকে না, সে কারণে একজন ছাড়া আরেকজন সম্পূর্ণ অচল। তানিয়ার এই বিষয়টা নিয়ে বেশ অভিমান হল, কিন্তু কোনো উপায়ও সে দেখতে পাচ্ছে না।
আহা, ইমার্জেন্সি বলে তো যাচ্ছি নাকি? বুঝতে পারছো না কেন তানিয়া?
আমি ঠিকই বুঝতে পারছি নাফিজ, কিন্তু তুমি বুঝতে পারছো না। এমনি যে তুমি সারাদিন বাসায় থাকো না, সেই রাতে ফেরো, সারাদিন আমি একা থাকি সেটা নয় মেনে নিচ্ছি, কিন্তু তাই বলে পুরো তিন দিন বাসে আমি একদম একা থাকবো কি করে? আমি অন্য কিছুর ভয় পাচ্ছি না, চোর ডাকাত মানে সিকিউরিটির তো একটা ব্যাপার আছে নাকি?
তানিয়া তুমি আসলে কিছু বুঝতে পারছো না।
আমি ঠিকই বুঝতে পারছি, আর তা হলো আমার ব্যাপারে কেয়ার নেবার বিন্দু মাত্র সময় তোমার নেই।
আরে বাবা, আচ্ছা আচ্ছা শোনো, আমাকে বারবার এত ভুল বোঝো কেন বলো তো?
ভুল বোঝবার মতো কাজ করলে ভুল বুঝবো না তো কি করবো?
শোনো, তোমাকে যে সম্পূর্ণ একা রেখে যাবো এতটা পাগল আমি নিশ্চয় না। আমার মাথায় একটা প্ল্যান আছে, তুমি তোমার কাজিন তিশাকে বলো তোমার সাথে এসে তিন দিন থাকার জন্য, ব্যাস।
ওর পাশে তো ধানমন্ডিতে, ও কি আসবে?
ওহ তানিয়া, তুমি অনেক কথা বাঁচাও, আসবে না কেন? আরে আত্মীয়ের কাজেই তো আত্মীয়রা এগিয়ে আসবে নাকি, বলে দেখো ওকে।
ও তো সারা জীবনই পরীক্ষা লেগে থাকে। আচ্ছা তারপরও বলে দেখি।
হ্যাঁ তাই বলে দেখো। আর শোনো, একদম টেনশন করবে না, আমি জাস্ট এ ফোন কল আবে।
দেখতে দেখতে নাফিসের যাওয়ার সময় হয়ে এল, তবে তানিয়া এখন চিন্তামুক্ত, কারণ তার কাজিন তিশা চলে এসেছে। তবে পুরোপুরি চিন্তামুক্ত হওয়া সম্ভব না, কারণ তিশা নিজেই আরেকটা চিন্তার কারণ। তিশা এত বেশি চঞ্চল যে ওকে নিয়ে থাকাটা রীতিমতো একটা রিস্কি ব্যাপার, তবে সেটাও বড় কথা না। কথা হচ্ছে যে এই মেয়ে যদি দেখতে পায় যে পাশেই বিশাল একটি হিন্দু বাড়ি খালি পড়ে আছে, তাহলে সাথে সাথে শার্লক হোমস তার মাথার উপর ভর করবে, আর একদমই কিশোরীদের মতো করে রহস্য উদ্ঘাটন করবার জন্য নেমে পড়বে। তিশার এইসব কর্মকাণ্ড দেখে মনেই হয় না যে সে একটা বেসরকারি ইউনিভার্সিটির অনার্স থার্ড ইয়ারের ছাত্রী। তবে যাই হোক, এই তিন দিন যে একা থাকতে হবে না এটা ভেবেই খুশি তানিয়া।
আপু তুমি একা থাকতে ভয় পাও? আরে ধুর, ভয় পাবো কেন? তোর দুলা ভাই একটা নিরামিষ মার্কা মানুষ, আড্ডাবাজি কিছুই করতে পারে না। সে যেহেতু নেই তাই ভাবলাম তোর সাথে একটু আড্ডা দেওয়ার ব্যবস্থা করি। ভালো বলছো, আমি তো আড্ডার উপরই থাকি, জীবনে আড্ডা ছাড়া আর কিছু আছে নাকি? তারপর তোর কি খবর বল, কেমন যাচ্ছে তোর দিনকাল? ওই যে বললাম না, আড্ডার উপর আছি, খাই দাই ঘুমাই আর ভার্সিটি গিয়ে আড্ডা দিই। তোমার খবর বলো, এত দূরে থাকো যে এসে খোঁজ খবর নেওয়াটাও কঠিন হয়ে গেছে। আমি আছি আমার মতোই, তুই আসলি সাথে গল্পের বই আনতে পারতি, আমার খেয়াল ছিল না, না হলে আমি তো তোকে বলে দিতাম। আরে রাখো তোমার গল্পের বই, বলার জন্য কত গল্প অপেক্ষা করছে, আর তুমি আছো গল্পের বই। তাই কি গল্প শুনি? নিশ্চয়ই তোর কোনো বয়ফ্রেন্ডের গল্প। আমার বয়ফ্রেন্ডের প্রতি তোমার এত বেশি ইন্টারেস্ট কেন শুনি? দুলা ভাই কোনো কিছু কমাচ্ছে নাকি? আরে ধুর, ইন্টারেস্ট না, তুই তো আজীবন তোর বয়ফ্রেন্ডের কথাই বলিস, এটা ছাড়া আর কি বা জানিস তুই? ওয়েট করো, আজ রাতে বয়ফ্রেন্ড না, তোমাকে খুব স্পেশাল একটা গল্প শোনাবো। তাই? আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম।
রাতের বেলা তানিয়া এবং তিশা দুইজন মিলে কফি বানালো। তিশার হাজারটা বদভ্যাসের মধ্যে একটা হচ্ছে সে গল্পের পরিবেশ না বানিয়ে কথা বলতেই পারে না। তানিয়া বারণ করবার পরেও তিশা কফি নিয়ে জোর করে তানিয়াকে ছাদে নিয়ে আসলো, কারণ তানিয়াদের ছাদটা খুবই সুন্দর। পুরনো ঢাকার সুন্দর বিষয়গুলোর মধ্যে আরেকটা সুন্দর বিষয় হচ্ছে এখানকার বাড়ির ছাদগুলো খুব সুন্দর হয়। ছাদে এসেই তানিয়ার মন ভালো হয়ে গেল। আর মন ভালো হবেই বা না কেন, রাতের বেলা ছাদের পরিবেশ একটু অন্যরকমই থাকে। তিশা কফিতে চুমুক দিতে দিতে বলল,
কফি কেমন হয়েছে আপু? ভালো, আমি বানিয়েছি, ভালো তো হবেই তাই না? তোমার এই সবকিছুতে ক্রেডিট নেওয়া স্বভাবটা না গেল না। আজীব তিশা, এখানে ক্রেডিট নেওয়ার কি আছে? এই যে কফি বানালাম আমরা দুজন মিলে, আর তুমি বলছো শুধু তুমি বানিয়েছো। আচ্ছা আমার মা, ঠিক আছে। আচ্ছা এখন বল, এত আয়োজন করে ছাদে নিয়ে আসলি, তা তোর গল্পটা কি? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গল্প বলতে তো আসলাম, শুরুর আগে একটু ভূমিকা দেওয়া দরকার না? ওমা, তুই কি গরুর রচনা দিচ্ছিস নাকি যে ভূমিকা লিখবি? আরে আপু শোনো, গল্পের ভূমিকা না শুনলে তুমি গল্প শুনে মজা পাবা না তো, তাই ভূমিকা বলাটা খুব জরুরি। আচ্ছা ঠিক আছে, আর কথা না বাড়িয়ে গল্প শুরু কর।
তিশা গল্প বলতে শুরু করল, তানিয়ার পুরো মনোযোগ চলে গেল তিশার গল্পে। মুখ দিয়ে গল্পের কথা বললেও এটা আসলে একটি বাস্তব ঘটনা। ঘটনাটি ঘটে 3 বছর আগে, যখন তিশা অনার্সে মাত্র ভর্তি হয়েছে। ঠিক তখনই একদিন তিশা মুন্সীগঞ্জ যায় তার বান্ধবী বউয়ের বাড়িতে। বান্ধবীর বাড়ি মুন্সীগঞ্জ হরাগঙ্গা কলেজের থেকেও আরো অনেক ভেতরে। বাসার পাশে বাড়িঘর তো দূরের কথা, কোনো কাক পক্ষীও সেখানে থাকে না। এমন বাড়ি দেখে অনেকটা মুগ্ধই হয় দিশা।
কিরে কেমন দেখছিস? দারুণ, পুরাই তো ভুতুরে অবস্থা। আরে ভুতুরে অবস্থাটা দেখেছিস না কি? রাতে যে কি হয় তা না দেখলে একদমই বুঝবি না। রাতে কি হয় মানে? আমার জন্য কোনো ভূত জোগাড় করে রেখেছিস নাকি? আমাদের এখানে কোনো ভূত তো জোগাড় করতে হয় না, এমনি এমনি জুটে যায়। যাই হোক তাই হোক, রাতে কিন্তু চুপি চুপি বের হয়ে যাবো। চুপি চুপি বের হয়ে যাবো কেন? পানি হচ্ছে সার্চিং ফর কস্ট মিশন। সিরিয়াসলি? হ্যাঁ, তা না হলে এত দূর থেকে তোকে কেন আনলাম? বাহ ভালো তো, কিন্তু যাবো কোথায়? আচ্ছা স্পেশাল কোনো জায়গা তো অবশ্যই আছে, সেটা বরং সারপ্রাইজ থাকুক। ভনিতা করিস কেন? আরে ভনিতা না করলে কি চলে বল? আবার এখানে আছিস, একটু না হয় রহস্য থাকুক। বেশি রহস্য করতে গিয়ে আমার মজাই নষ্ট করে দিস না। আরে না, ভৌতিক ব্যাপার স্যাপার আসলে অন্যরকম, চাইলেও মজা নষ্ট করা যায় না। আচ্ছা কাফুনে কাপড় পরে ঘুরেছিস কখনো? আছি, আমি কি মরা মানুষ নাকি যে কাফনে কাপড় পরে ঘুরবো? আরে মরা মানুষ যে শুধু কাফনে কাপড় পরে ঘুরে, তোর তো এই ধারণাটাও ভুল। কি বলতে চাচ্ছিস? কিচ্ছু না।
সেদিন রাতে মৌ আর তিশা দুজনেই বের হল, বাসা থেকে অনেক দূর পর্যন্ত গেল। একা একা যেতে তিশার একটু কেমন কেমন যেন লাগছিল, কোনো কিছুই হয়নি। তারপরও একটু পরপর কেমন যেন শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল। মৌ খুব বেশি রকমের চালাক টাইপের মেয়ে, সে এমনভাবে বাসা থেকে বের হয়েছে যে তার বাসার কেউ কল্পনাও করতে পারবে না যে মৌ আর তিশা এরকম গভীর রাতে বাইরে গেছে। তবে একটা বিষয় নিয়ে তিশার ভয় কাজ করছিল। ভয়ের কারণ ঠিক ভৌতিক না, ভয়ের কারণ যৌক্তিক। আর সেটা হচ্ছে, যদি গভীর রাতে কোনো বিপদ হয় তখন কি করবে? যদি কোনো খারাপ মানুষের নজরে পড়ে তখন কি হবে? তিশা আর মৌ দুজনেই মেয়ে মানুষ, ইচ্ছে করলে কি পারবে কোনো বিপদে পড়লে সে বিপদ থেকে উদ্ধার হতে? বহু চিন্তা নিয়ে যখন তিশা চিন্তিত, ঠিক তখনই মৌ বলল, কুয়াশা শুনছি আজকে এক ভয়াবহ কাহিনী। যদিও ভয় শুরু হয়ে গেছে, কিন্তু কি হবে আমরা কিছুই বলতে পারছি না। শুরুতে আমরা দেখেছি যে নাফিজ এবং তানিয়া এক দম্পতি, তারা পুরনো ঢাকায় একটি বাড়িতে নতুন ভাড়া এসেছে এবং তার পাশেই, তাদের বাড়ির পাশে একটি পুরনো হিন্দু বাড়ি, তার সাথে একটি শিব মন্দিরও আছে। এবং তানিয়াকে খুব অ্যাট্রাক্ট করে বাড়িটি, সবসময় যেন তাকে হাতছানি দিয়ে ডাকে। তানিয়া সারাক্ষণ জানতে চায় যে কি আছে এই বাড়িতে। তাদের খুবই দাম্পত্য জীবন খুবই ভালো, কিন্তু তানিয়ার কেমন যেন তার স্বামীকে মাঝে মাঝে মনে, সে অনেক কিছু তার কাছে লুকোয়। কারণ যতবার সে প্রশ্ন করেছে তার স্বামীকে সে বাড়ি সম্পর্কে, সে কিছুই জানাতে চায় না। এবং একসময় দেখা গেল তার স্বামী জরুরি কাজে চিটাগং চলে যাচ্ছে এবং তানিয়া খুব রাগ করে তাকে একা ফেলে কেন যাচ্ছে। যে দুজনের মধ্যে একটু ছোটখাটো কথা কাটাকাটি হয় এবং অবশেষে দেখা গেল যে তানিয়ার কাজিন তিশা এসে তানিয়ার সঙ্গে থাকছে। এবং তিশার মেয়েটিও বেশ অদ্ভুত অদ্ভুত, মানে তার অসম্ভব বেশি কৌতূহল, অনেকটা শার্লক হোমসের মতন, যেটা তানিয়ার ভাষায় আমরা শুনতে পাই যে সে কোনো রহস্যের কিছু পেলে সেটাকে খুব খতিয়ে দেখতে চায় কি আছে। কিন্তু তার আগে এক ফাঁকে আমরা দেখেছি যে তানিয়া একদিন এক বিকেলবেলা সে বাড়ির সামনে ঘুরে এসেছে এবং সেই বাড়ির কাছে একজন বয়স্ক মহিলা ছিল, তার কাছে কিছু একটা জেনেও এসেছে। তারপর তিশা চলে আসবার পর তানিয়া আর তিশা ছাদে চলে যায়। তিশা তাকে বলে যে তাকে একটি গল্প বলবে এবং গল্প বলতে শুরু করে তিশা। তিশা একবার গ্রামের বাড়ি বেড়াতে যায় সেখানকার একটি ঘটনা নিয়ে, যেখানে তার বন্ধু মৌ রয়েছে। এবং মৌ এবং তিশার একটি কাহিনী আমরা শুনতে পাবো, এখনো পাইনি কি হয়েছে সেটা আমরা জানি না, কারণ তারা গভীর রাতে একসঙ্গে বেরিয়েছে ঘোষ হান্টিং এ। তো ঠিক আছে, এখন আমরা বাকি অংশটুকু শুনবো, তারপর বিরতি নিয়ে আবার ফিরে আসছি।
স্বামীর পুকুরটা দেখতে পাচ্ছ?
পাচ্ছিস?
হুম পাচ্ছি। ওখানে কি?
এইটুকু নিয়ে ছোটবেলা অনেক কথা শুনেছি।
কি শুনতিস?
পুকুরটা প্রতি বছর ভোগ নেয়।
কি নেয় বললি?
ভোগ। এখানে যারা গোসল করতে আসে তাদের মধ্যে থেকে প্রতি বছর কেউ না কেউ এই পুকুরে ডুবে মারা যায়, এটাই হচ্ছে ভোগ।
তোর কি মাঝরাতে এখানে গোসলের এক্সপেরিমেন্ট করার কোনো প্ল্যান আছে নাকি?
আরে না, সেরকম কেন প্ল্যান করবো? আমি শুনেছি এখানে অনেকেই রাতে অনেক কিছু দেখে, অনেক অশরীরে কিছু। তোকে বলেছিলাম না সময় হলে ভূত নিজে চলে আসে, দেখবো আজ এদিকটা কি হয়।
সামু, কোনো শব্দ পাচ্ছিস? কেউ কে আসছে এদিকে?
এত রাতে কি এখানে মানুষ আসার কথা?
তোর কিছু একটা ঝামেলা আছে এখানে।
আরে ঝামেলাটা দেখার জন্য তো এখানে আসলাম, দেখ না কি হয়।
এখানে আসা উচিত হয়নি আমাদের। সাদা কাপড় না, এগুলো কাফন পরা মানুষ। মো
চল ফিরে যাই,
তোর কথা এখানে আসাই একদম ঠিক হয়নি।
ভয়ঙ্কর হাসির শব্দ।
তানিয়াকে এই পর্যন্ত বলে তার গল্প থামাল। তানিয়া একটু অন্যরকম দৃষ্টিতে তিশার দিকে তাকিয়েই আছে। গল্প বলার সময় তিশা যেভাবে বর্ণনা করছিল তানিয়ার কাছে মনে হচ্ছিল তানিয়া নিজেও এই ঘটনা ওখান থেকে দেখেছে। তানিয়ার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে। যখন সে দেখে কেউ মনোযোগ দিয়ে কোনো গল্প বলছে, তখন সে সেই গল্পের মধ্যে একদম ঢুকে যেতে পারে, অনুভব করতে পারে একদম সেই গল্পের অনুভূতিগুলোকে। তবে তিশা এখন যে গল্পটা বলল সেখানে সে অনুভব করতে পারলেও তার মনে বেশ কয়েকটা প্রশ্ন জেগেছে। কফির কাপে চুমুক দিতে দিতে তিশার দিকে তাকিয়ে তানিয়া বলল,
এই তিশা, গল্পটা কি তোর জীবনের?
কেন, বিশ্বাস হচ্ছে না?
না, ঠিক তা না, তবে একটু কেমন যেন মানে কমপ্লিট না মনে হচ্ছে।
মানে কি বলতে চাচ্ছ?
মানে বলতে চাচ্ছি যে গল্পটা মনে হচ্ছে ইনকমপ্লিট। যেরকম মৌকে কেউ একজন ধরলো, তারপর কি হলো তুই সেটা বলিসনি। তুই ঠিক সেই মুহূর্তে কি করলি সেটাও বলিসনি।
কিছু রহস্য রাখা কি ভালো না আপু?
রহস্য করতে গিয়ে গল্পের মূল ব্যাপারে যদি ধরা না যায় তাহলে তো সমস্যা।
আপু, তার মানে তুমি বলতে চাচ্ছ আমার গল্পের মূল ব্যাপার তুমি ধরতে পারোনি?
না, ঠিক তা না, কিন্তু পুরোটা না শোনার কারণে অনেক কিছু ঠিক বুঝতে পারিনি।
তোমার বুঝতে হবে না, চলো নিচে যাই, ছাদে থাকতে আর ভালো লাগছে না। তোমার ছাদটা এখন আর কেন জানি ভালো লাগছে না।
আচ্ছা ঠিক আছে, চল যাই।
ছাদ থেকে নেমে যখন ঘরে এলো তানিয়া এবং তিশা, তখন তিশার চোখ ঘুমে জড়িয়ে আসছে। কিছুতেই যেন ঘুমকে আটকে রাখতে পারছে না সে। রাতে চা কফি খেলে নাকি ঘুম আসে না, এদিকে তিশার উল্টো অবস্থা। কিছু মানুষের মনে সবকিছু একদম উল্টো হয়। তবে তিশা যে গল্প বলল সেখানে আরো কিছু খটকা দেখতে পেল তানিয়া। ছাদের ওপর সেই প্রশ্ন না করে তানিয়া ভাবল একদিন তিশার বান্ধবী মৌকে আসতে বললে কেমন হয়, গল্পের গল্পও শোনা হবে আর সেদিনের ঘটনার আরেকজন প্রত্যক্ষদর্শী থেকে ঘটনাটা নিয়ে একটু ঘাটাঘাটিও করা হবে। এরকম করলেই মনে হয় ভালো হয়। ঘুমোতে গিয়ে তাই মোয়ের ব্যাপারে প্রথমে জিজ্ঞেস করলো তানিয়া। তিশা মোয়ের কথা জিজ্ঞেস করাতে ঘুম ঘুম চোখে তানিয়ার দিকে তাকিয়ে বলল,
মোয়ের কথা বলছো?
হ্যাঁ, ওকে একদিন নিয়ে আসিস। ওকে ঢাকা থাকে নাকি মুন্সিগঞ্জে?
ওকে চাইলেই নিয়ে আসতে পারবা না।
কেন, তোর সাথে কি এখন আর বন্ধুত্ব নেই? ও বেঁচে নেই আপু, তুমি বাদ দেওয়ার কথা। এখন ওকে ওকে নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না আমার।
মানে কি তিশা, কিভাবে মারা গেছে? আর তুই এত নরমাল ভাবে বলছিস যেন বেঁচে না থাকাটাই স্বাভাবিক।
ওই ঘটনার এক সপ্তাহ পর ও মারা যায়।
কিভাবে মারা যায়?
কিভাবে মারা যায় আমি জানি না আপু। শুনেছি ওর লাশ পাওয়া যায় ঠিক ওই জায়গায় যেখানে ও আমাকে নিয়ে গিয়েছিল।
তুই তো অনেক আজীব একটা মানুষ রে তিশা। তোর একটা বান্ধবী মারা গেল আর তোর বলার স্টাইল এত নরমাল।
আমি এমনই আপু।
আমি মরে গেলেও দেখা যাবে তুই নরমাল ভাবে কাউকে গিয়ে বলবি আপু ছিল এখন মারা গেছে।
তুমি চিন্তা করো না, এভাবে বলবো না। তোমারটা নরমাল ভাবে না বলে একটু ইন্টারেস্টিং করে বলবো। এখন ঘুমাও, আমি চোখ খুলে রাখতে পারছি না।
ঠিক আছে ঘুমা, সেই ছাদ থেকে ঘুম ঘুম করছিস।
আমি ঠিক মতো না ঘুমালে আমার ভালো লাগে না আপু।
ওকে আম্মা, ঠিক আছে ঘুমা।
সকালবেলা উঠে তানিয়া নিজেই নাস্তা বানালো। তিশা তখন ঘুম থেকে ওঠেনি। তিশার উপর গতকাল রাতে খুব রাগ উঠেছিল। নিজের ফ্রেন্ডের মৃত্যুর খবর এমন নির্লিপ্ত ভাবে বলতে সে আগে কখনো কাউকে দেখেনি। তিশার মতো একজন মানুষ এমন ভাবে নির্লিপ্তের মতো কথা বলবে তা ভাবতেই অবাক লাগে তানিয়ার কাছে। তিশা এখন ঘুমোচ্ছে। এই বেচারে এত লম্বা ঘুম কিভাবে দেয় এটাও তার গল্পের মতোই রহস্যজনক একটা ব্যাপার। নাস্তা বানানো শেষ করে তানিয়া তিশাকে ডেকে তুলল। তিশা ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে বসে মুচকি মুচকি হাসতে হাসতে বলল,
আপু সরি।
কিসের জন্য সরি?
তোমাকে গাধা বানানোর জন্য, যদিও পুরোপুরি বানাতে পারিনি, তারপরেও সরি।
মানে কি?
মানে হচ্ছে তোমাকে গতকাল যে গল্পটা বলেছিলাম সেটা ফেক ছিল, বাস্তবে ঘটেনি।
তার মানে বাস্তবে মৌ মারা যায়নি?
আরে মৌয়ের কোনো অস্তিত্ব থাকলে তো মৌ মারা যাবে। আমার কোনো বান্ধবীর নাম মৌ না, ওটা একটা ইমাজিনেশন ছিল, শুধুই একটা নিছক কল্পনা। ভাবলাম গভীর রাত, একলা বাড়ি, তোমাকে একটু ভয় দেখানো যায় কিনা ভেবে দেখছি।
তুই আসলে একটা ফাজিল, আর আমি আরো কত না জানি কি ভাবছিলাম।
তোমার চেহারা দেখে বুঝতে পারছিলাম যে তুমি অনেক কিছু ভাবছিলে।
গতকালকে তোর উপর যতটুকু রাগ উঠেছিল এখন তার অনেক বেশি রাগ হচ্ছে।
কেন, আমি আবার কি করলাম? এখন
এত আয়োজন করে গল্প শোনালি আর এখন বলছিস পুরো স্টোরি ফেক। রাগ করা কি স্বাভাবিক না তিশা?
উফ আপু, তুমি কেন যে সবকিছু এত সিরিয়াসলি নাও বুঝতেই পারি না।
তোর বুঝতেও হবে না,
তুমি তো দেখি সত্যি সত্যি রাগ করে বসে আছো। আচ্ছা আমার যদি মৌ নামে কোনো বান্ধবী থাকতো তাহলে তুমি খুশি হতে? একটা মেয়ের মৃত্যুর গল্প আমি তোমায় বললাম, যখন তুমি জানলে আসলে কেউ মরে যায়নি, তুমি একটু খুশি হবে? কি উল্টো আমার উপর রাগ দেখাচ্ছ?
হ্যাঁ বাদ দে তো, নাস্তা খা।
না বাদ দিব না, আগে বলো তুমি হোদায় রাগ করনি?
আচ্ছা বাবা করিনি, খুশি?
হ্যাঁ খুশি।
বিকেলে তিশাকে নিয়ে তানিয়া বাসার সামনে হাঁটতে বের হল। বিকেলের একটু আগে গেল মিল বেড়াতে। এদিক দিয়ে নদী দেখা যায়, বুড়িগঙ্গা নদী ঘেঁষে একদমই লম্বা রাস্তা। তিশাও বেশ খুশি হল। তবে ফেরার পথেই তানিয়ার মাথায় আবার সে হিন্দু বাড়ি আর শিব মন্দিরের কথা আসলো। সাথে আরো অনেক পরিকল্পনাও চলে আসলো। অনেকটা কিশোরী মেয়েদের মতো রোমাঞ্চকর কিছু প্ল্যান করে ফেলল তানিয়া। তবে তা একা একা, কারণ সে জানে সে যাই বলুক না কেন কোনোটাতেই তিশা না বলবে না। অপরদিকে আরেকটা ব্যাপারও তানিয়ার কাছে ভালো লাগলো, তা হচ্ছে তিশা যেভাবে বানিয়ে গল্প বলেছে সে গল্প এরপর আর বানিয়ে বলতে হবে না, কারণ তার প্ল্যানটাই হচ্ছে এরকম ভৌতিক একটা বাস্তব অভিজ্ঞতা থেকে। একটা মাত্র জীবন, এই জীবনে সব রকম অভিজ্ঞতাই তো দরকার আছে, নাকি? নদীর পাড় দিয়ে হেঁটে এসে আবার যখন লোহার পুলের সেই শিব মন্দিরের সামনে এসে তানিয়া দাঁড়ালো, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। শিব মন্দিরের সামনে তানিয়াকে দাঁড়াতে দেখে তিশা বলে উঠল,
দাঁড়িয়ে পড়লে কেন?
তোকে কিছু জিনিস দেখাবো সেই জন্য।
কি জিনিস আপু?
ওই যে সামনে ওই মন্দিরটা দেখতে পাচ্ছিস?
হ্যাঁ,
মন্দিরের উপরে যে বটগাছটা আছে এখানে কোন একটা ঝামেলা আছে।
কি ধরনের ঝামেলা? ভূপ্রেত রিলেটেড।
হ্যাঁ খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। ঝামেলাটা আসলে কি সেটা আমি নিজেও জানি না,
তবে এদিকে ঝামেলা আছে, এটা এই এলাকার সবাই জানে।
সবাই জানলে তুমি জানো না কেন?
আরে আমি কি এই এলাকাতে বড় হয়েছি নাকি? আর তোর দুলা ভাই যে জিনিস, নিরামিষের নিরামিষ, জিজ্ঞেস করলো কিছু বলে না।
মন্দিরের উপরের বট গাছটা ইন্টারেস্টিং।
আর একটু দূরে তাকিয়ে দেখ, ওই যে বিশাল বাড়িটা, ওরা কিন্তু পুরো খালি, কেউই ওখানে থাকে না।
বাহ, বেশ বড় তো বাড়িটা, কেউ থাকে না কেন ওখানে?
এটাই তো রহস্যরে বোকা। বাড়িটা বড় কিন্তু ভালো করে চেয়ে দেখ, কেমন যেন একটা ব্যাপার আছে না, কেমন যেন একটা মরা মরা গন্ধ।
বাড়ির আবার প্রাণ আছে নাকি আপু, যে তুমি মরা মরা গন্ধ পাচ্ছ?
কিছু কিছু বাড়ির থাকে, দেখিস না এই বাড়িতে কেউই থাকে না। অল্প অল্প শুনেছি এই বাড়িতে কেউ থাকলেই নাকি মারা যায়। চলো তো বাড়িটার সামনে থেকে দেখে আসি। হ্যাঁ চল।
তানিয়ার তিশা মিলে ওই বাড়ির সামনে গেল। বাড়ির সামনে গিয়ে তাদের কৌতূহল যেমন বাড়লো, ঠিক তেমনি অবাক হলো। এত বড় বাড়ি খোলা পড়ে আছে, একটা তালা পর্যন্ত ঝুলানো নেই। তানিয়ার মাথায় একটা ব্যাপার বেশ ভালোভাবে ঢুকে গেছে, এই বাড়িটা এসে সে ঘুরবে, ঘুরে দেখবে বাড়িটার কোথায় কি রহস্য লুকিয়ে আছে। তবে সন্ধ্যায় না, রাতে, একদম মধ্য রাতে। তানিয়া বাড়ির গেট ভালো মতো দেখে তিশার উদ্দেশ্যে বলল,
তুই আমাকে যে গল্পটা বলেছিলি সেটা বাস্তবে করলে কেমন হয়?
বাস্তবে মানে?
ধর আমাদের বাস্তবে একটা ভৌতিক অভিজ্ঞতা হলো,
তুমি মুন্সিগঞ্জ যেতে চাও, কিন্তু আমি তো পুরোটাই তোমাকে বানিয়ে বানিয়ে বলেছিলাম।
আরে না গাধি, ভূত প্রেত কি শুধু মুন্সিগঞ্জে থাকে নাকি? আমার মাথায় একটা প্ল্যান আছে, তবে সেটা সন্ধ্যায় করলে হবে না, মধ্যরাতে করতে হবে।
কি প্ল্যান?
চল বাসায় যেতে যেতে বলি।
বলো বলো।
তো জীবনে কখনো সিরিয়াস টাইপের কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়েছে?
না বাস্তবে হয়নি, কিন্তু কল্পনাতে হয়েছে। আমি অনেক কিছু কল্পনা করে নিতে পারি।
আর ধুর, বাস্তব আর কল্পনা কি এক জিনিস নাকি রে গাধি?
যাই হোক, কি করতে যাচ্ছ সেটা বলো।
এই মন্দিরালা বাড়িতে আমরা পুরো এক রাত থাকব। এই বাড়িতে কেউ কেন থাকে না আর আসলে কোনো ভূত প্রেত আছে কিনা সেটা বের করব।
কবে থাকবে? দুলা ভাই চলে আসবে না কালকে?
না পরশু আসবে।
তাহলে কবে থাকতে চাচ্ছ?
দরজা যেহেতু খোলা, চাইলে তো আজকেও থাকা যায়।
তা অবশ্য ঠিক, কিন্তু আমার চিন্তা আর একটা বিষয় নিয়ে।
তোর আবার কোন বিষয় নিয়ে চিন্তা?
খালি বাড়ি, ঘরে যদি দেখা যায় ভেতরে খারাপ মানুষের আড্ডাখানা, তখন কি হবে?
তেমন হবার কোনো সম্ভাবনা নেই।
তেমন সম্ভাবনা না থাকলে তো ভালোই। তাহলে আর কি, কবে যাবে বলো?
আজ রাতেই।
রাত ১২টার কিছু পরে সত্যি সত্যি তানি আর তিশা বের হয়ে পড়ল। দুজনের কৌতূহলই অনেক বেশি। তিশা অবশ্য এক্ষুনি ঠিক করে রেখেছে, যদি ভয়ঙ্কর কোনো ঘটনা দেখার অভিজ্ঞতা হয় তাহলে সেটা নিয়ে সে একটা গল্প লিখে ফেলবে। ভূতের গল্প সে এতদিন পড়েছে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে এবার লিখবে ভাবতেই কেমন যেন লাগছে। আচ্ছা ভূত প্রেত থাকবে তো? একটা পরিত্যক্ত হিন্দু বাড়িতে সারা রাত থেকে যদি ভূত প্রেত কিছুই না দেখা যায়, তাহলে পুরো সময়টাই বৃথা যাবে। তানিয়া সাথে করে একটা টর্চ নিয়ে এসেছে, অন্ধকার বাড়িতে টর্চ একমাত্র ভরসা। তবে অন্ধকারে কিছুক্ষণ ঘোরাঘুরি করলেও অন্যরকম অনুভূতি হতো। বাড়ির কাছাকাছি এসে তানিয়া তিশার দিকে তাকিয়ে বলল,
ভয় পাচ্ছিস নাকি?
দূর আপু, আমার সম্পর্কে তোমার তাহলে কোনো আইডিয়াই নেই। চলো ঢুকে পড়ি, দরজা তো খোলাই।
চল। টর্চ এনে ভালো করেছি না?
একটা টর্চ না এনে দুটো আনা উচিত ছিল। আপু উপরের দিকে যাবা?
দাঁড়া আগে নিচে তলা দেখি, দেখা যাক কোনো ভূত প্রেত আছে কিনা।
তাহলে তো এতক্ষণে ঘাড় মুটকে দেওয়ার কথা।
চল চল উপরে যাই।
ইস আপু, সিঁড়ি দেখেছ? এত ছোট ছোট সিঁড়ি মানুষ বানায়, মেজাজ খারাপ লাগছে।
আরে দূর, এটা কি আমাদের বাড়ি নাকি? ক্ষীর যেমন খুশি তেমন হয়, আমাদের মেজাজ খারাপ করে লাভ কি?
আপু একটু দাঁড়াও,
কি হয়েছে
শুনছো কিছু?
ভালো করে খেয়াল করো আপু, মনে হলো কেউ চেয়ার সরাচ্ছে, এমন একটা শব্দ হলো, আমি তো শুনলাম না, মনে হচ্ছে তুই ভয় পাচ্ছিস। মাসি কেউ না আপু, কথা বলে কে? তারা রস মেরে দেখছি,
আসা যায় এখানে থাকা যায় না, কিন্তু এখান থেকে তো যাওয়া যায় না।
বেঁচে থাকার ইচ্ছে নাই? ভালো, আমাদেরও তো বেঁচে থাকার ইচ্ছে ছিল না, এটা একটা মৃত্যুপুরি, মৃতদের এখানে তোদের স্বাগত।
আমার চোখ ধরে কেউ টানছে, আমার চোখ ধরে
থাকবি এই বাড়িতে, কেন জীবন থাকবি?
আমাদের যেতে দিন, আমরা জানি না আপনারা কে, প্লিজ প্লিজ আমাদের মাফ করে দিন। দিশা দিশা আপু, দিশা আপু কোথায় গেলি?
ভয়ঙ্কর জায়গায় আমরা দ্বিতীয় পর্ব শেষ করলাম। আমরা তার আগে দেখেছিলাম যে তিশার তানিয়ার শিব কাজিন, যে তিশার স্বামী চিটাগং যাওয়ার পর তার সঙ্গে থাকতে এসেছিল, এবং তাকে তিশা তানিয়া বলে যে তার পাশে যে তাদের বাড়ির পাশে যে একটি বাড়ি আছে, পরিত্যক্ত একটি হিন্দু বাড়ি এবং একটি শিব মন্দির, সেটা সম্পর্কে এবং বাড়িটি তাকে দেখা হয়। এবং এক পর্যায়ে তারা দুজন মিলে প্ল্যান করে যে গভীর রাতে তারা সেই বাড়িতে যাবে, এবং তিশার খুবই কৌতূহল হয়, সে আরো জানতে চায় যে সেই বাড়িতে আসলে কি হয়েছিল বারবার, কারণ একটি বয়স্ক মহিলার সঙ্গে তানিয়ার কথা হয়েছিল, যেটা আমরা জানতে পারি যে কিনা তানিয়াকে বলেছিল যে এই বাড়িতে কেউ বাঁচতে পারে না, রীতা মাসি নামে একজন হিন্দু মহিলা ছিলেন, তার মেয়ে মারা যাওয়ার পর থেকে এই বাড়িতে ছেড়ে তারা চলে গেছেন, বাড়িটি পরিত্যক্ত। এবং তারপর আমরা দেখি যে গভীর রাতে একদিন তার স্বামী ফিরে আসবার অর্থাৎ নাফিস ফিরে আসার আগে তানিয়া তিশাকে নিয়ে সে বাড়িতে যায়, এবং আমরা দেখলাম একের পর এক কি ভয়ঙ্কর ঘটনা বাড়িতে ঢোকবার পর থেকেই শুরু হয়েছে, এবং অশরীরী আত্মা আসলে কি অশরীরী আত্মা নাকি কেউ ওদেরকে ভয় দেখাচ্ছে বা কোন দুষ্ট চক্রের হাতে পড়েছে, আমরা সবটাই জানবো ছোট্ট একটা বিরতি নিয়ে। রাত একটার পর সঙ্গেই থাকবেন। বিশাল এই হিন্দু বাড়ির দেয়াল ঘেঁষে একটি নর্দমা। হিন্দু বাড়িটির মতোই নর্দমাটাও বিশাল। পরের দিন ভোরবেলা সেই নর্দমার সামনে জড়ো হয় শত শত মানুষ, কারণ নর্দমার মধ্যে পড়ে আছে দুজন তরুণীর লাশ। লাশ দেখার জন্য পাশের এলাকাগুলো থেকেও মানুষ চলে আসে, কারণ লাশের অবস্থা খুবই বীভৎস। ঘটনাস্থলে ওখানকার স্থানীয় থানার ওসিও এসে পৌঁছন। উনি এসেও যথেষ্ট পরিমাণ অবাক হন, লাশ দুটোর অবস্থা সত্যিই করুণ। কাপড় চোপড় একটু এলোমেলো হয়ে আছে। প্রথমে এলাকার মানুষ লাশ দুটোর পরিচয় বের করতে না পারলেও কিছুক্ষণের মধ্যে এক প্রতিবেশী মহিলা শনাক্ত করেন যে একটি লাশ নাফিসের বউয়ের, অপর লাশটি কার তা তারা ধরতে পারলেন না। থানার ওসি নাফিসের নাম্বার স্থানীয়দের কাছ থেকে নিয়ে ফোন করলেন নাফিসকে।
নাফিস সাহেব বলছেন?
জি বলছি, কে বলছেন?
আমি গ্যান্ডারিয়া থানা থেকে বলছিলাম, আসলে আপনাকে আমাদের একটু দরকার ছিল। আচ্ছা আপনি এখন কোথায় আছেন?
কি ব্যাপারে দরকার? আমি তো ঢাকায় নেই, একটা অফিসিয়াল কাজে চট্টগ্রাম এসেছি, কালকে ফিরব। কোন সমস্যা হয়েছে? দেখুন অফিসার, আপনার কথা কিন্তু আমি কিছু বুঝতে পারছি না।
নাফিস সাহেব, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা লোহারপুর নর্দমা থেকে আপনার স্ত্রীর এবং সাথে একজন তরুণীর লাশ পেয়েছি।
আমার স্ত্রীর লাশ? তানিয়ার লাশ? এই আপনি কে? তানিয়াকে মানুষ কেন খুন করবে?
নাফিস সাহেব,
তানিয়ার সাথে তো তিশা মানে তানিয়ার বোনকে রেখে এসেছিলাম।
নাফিস সাহেব একটু শান্ত হন, অপর লাশটা সম্ভবত আপনার স্ত্রীর বোন। আপনি যত দ্রুত সম্ভব ঢাকা চলে আসুন, আমরা লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছি। যেহেতু অস্বাভাবিক মৃত্যু তাই এটি নিয়ে একটি মামলা হবে, আপনি প্লিজ একটু দ্রুত চলে আসুন।
আমি এক্ষুনি আসছি, এক্ষুনি রওনা করছি। কিন্তু তানিয়া, 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 কিন্তু তানিয়া।
নাফিস ঢাকায় এসে তার স্ত্রী তানিয়া এবং তিশার লাশ দেখে কান্নায় ভেঙে পড়লেন। তার সাজানো গোছানো সংসার এরকম হঠাৎ আসা ঝড়ে ওলটপালট হয়ে যাবে তা কখনোই সে কল্পনাও করেনি। আসলেই মানুষের জীবন অনেক বেশি অদ্ভুত। কখন কার জীবনে কি ঘটে যায় তা আগে থেকে হয়তো কেউই বলতে পারে না। তবে আশেপাশের অতি প্রাকৃত বিষয়গুলোর প্রতি অতিরিক্ত কৌতূহল মাঝে মাঝে বিপদ ডেকে আনে, যা সুন্দর জীবনগুলোকেও ঢেকে দেয় ভয়ঙ্কর কালো অন্ধকারে। আর সেই অন্ধকার জীবন থেকে কাটিয়ে ওঠানো সত্যি কষ্টসাধ্য ব্যাপার। বন্ধুরা, কুয়াশার গল্প শেষ আজকের মতন। আমি বলেছিলাম যে আজকে একটা সারপ্রাইজ আছে কুয়াশার শেষে। সারপ্রাইজটা হচ্ছে, আমরা এতক্ষণ যে গল্পটি শুনলাম পরিত্যক্ত বাড়ি, সেটা শুনলাম পরিত্যক্ত বাড়ি এক। অর্থাৎ এই পর্বটি শেষ হবে আগামী সপ্তাহে, অর্থাৎ আমরা দ্বিতীয় পর্ব শুনব। এটাই সারপ্রাইজ। আর জানতে হবে কি ছিল ওই বাড়িতে আসলে কি, সেটাকে আমরা আসলে সামনের পর্বে জানবো যে ওই বাড়িতে কারা ছিল, কারা খুন করেছে, আসলে কি অশরীরী কিছু ছিল নাকি কোনো দুষ্ট লোক বা দুষ্ট চক্র ছিল, আসলেই কি তানিয়া আসলেই মারা গেছে, যেটা শুনলাম এখন পর্যন্ত। রহস্য থাক, আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে বাকি পর্ব শেষ পর্বে আমরা শুনবো, অর্থাৎ দ্বিতীয় পর্বে। আর আজকের গল্পের নাম পরিত্যক্ত বাড়ি এক, পর্ব এক। লিখেছেন এবং নাট্যরূপ দিয়েছেন মশিউর রহমান শান্ত। আর সাউন্ড অসাধারণ সাউন্ড শুনছিলেন, অনেকে লিখে পাঠিয়েছেন, অনেকে মুগ্ধ হয়েছেন, আমাদের সাউন্ড এডিটর খালিদ। আর নাট্যাংশ অভিনয়াংশ পরিচালনা করেছেন শেখ আবিদ শাড়ি। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন নামগুলো বলে দিচ্ছি। নাফিজের চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয়, তানিয়ার চরিত্রে কুমকুম, তিশার চরিত্রে শাড়ি, মৌয়ের চরিত্রে মৌ, বয়স্ক মহিলার চরিত্রে মিনু, ওসি সাহেব মঞ্জুর, তরুণী কণ্ঠস্বরটি মৌয়ের, আগন্তুক হচ্ছেন খালিদ এবং প্রতিবেশী মহিলাও মিনু, অর্থাৎ প্রতিবেশী মহিলা এবং সে বয়স্ক মহিলা একই। তো ঠিক আছে, পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ জানিয়েছি। অনেকে লিখেছেন আজকে অসাধারণ অভিনয় করেছে সবাই, প্রতিবারই আমার মনে করে আজকেরটাও ব্যতিক্রম নয়। আচ্ছা, এই মুহূর্তে কি আছে দেখি, যারা এতক্ষণ শুনেছেন লিখে পাঠিয়েছেন এবং আমি আজকে বলি, আমাকে সেদিন কুয়াশা বইমেলায় অন্বেষ প্রকাশন স্টলের বাইরে একটি টিভি চ্যানেল থেকে প্রশ্ন করছেন, ইন্টারভিউ নিচ্ছে, তখন আমাকে জিজ্ঞেস করছেন যে আপু আপনার আপনি ভূতের ভয় পাননি কখন, আপনার অভিজ্ঞতা। বললাম আমার প্রতিদিনই কিছু না কিছু ভয় ভূতের অভিজ্ঞতা, না হলে ভয়ের অভিজ্ঞতা হয়, আমি খুবই ভীত প্রকৃতির মানুষ, কিন্তু আসলে আমার একেবারেই প্রচন্ড ভূতের ভয়। একটু আগে আমাদের পাশের স্টুডিওর বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল এবং আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম। আমি আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট ভাব ভাইকে ডেকে আমার লাইট বাতি জ্বালিয়েছি পাশের ঘরে, তারপর আমি তাকাতে পারছিলাম না, আমার মনে হচ্ছে তাকালেই কিছু একটা দেখবো, এরকম ভয় আমি প্রতিনিয়ত পাই সেখানে। তাকে আলাদা করে কোন গল্পটা বলবো সেই মুহূর্তে। তো যাই হোক, সাইদ লিখেছে আশুলিয়া থেকে, আপু ভয় পেয়েছি, থ্যাংকস আহার মিষ্টি আপু, ইউ আর মোস্ট ওয়েলকাম। রাজু লিখেছে কিশোরগঞ্জ থেকে, আপু আমি আপনাকে অনেকবার SMS করেছি, আমি তার রামপামে আসতে চাই, আমার জন্য আমার নাম্বার পাঠান। ঠিক আছে ভাইয়া, আপু হাউ আর ইউ, আপু জানো ইয়েস্টারডে আমি তোমার কুয়াশার বইটা কিনেছি, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু নাম লেখো নি কিন্তু তোমার। সিমেন লিখেছে আপু মনে হয় নাফিস খুন করেছে, এখনো বলতে পারছি না তো, নাফিস তো চিটাগাংয়ে ছিল, এখন আগামী পর্বে আমরা জানতে পারবো নাফিস খুন করেছে না কে খুন করেছে, অপেক্ষা থাকতে হবে তোমাদের আরো 7টি দিন। জুয়েল সাগর লিখেছে তুমি কি পান বেশি খাও? না আমি পান খাই না, আমি মাঝে মাঝে পান খাই শখ করে, যেটা সবাই করে, আমি কখনোই পান খাই না। মিম লিখেছে ঢাকা থেকে, আপু কুয়াশা ভয় পেলেও আমি কুয়াশা মিস করি না, সব এপিসোড শুনেছি, আজকের গল্প ফার্স্ট পার্ট ভালো ছিল। আচ্ছা নিপা লিখেছে আপু তুমি কি আজ বইমেলায় গিয়েছিলে? আজ সন্ধ্যায় বইমেলায় গিয়েছিলাম, অ্যান্ড কুয়াশা বইটি কিনে এনেছি, ভেবেছিলাম তোমাকে দেখবো, অটোগ্রাফ নেব, তা হলো না, তোমাকে দেখিনি, সো স্যাড। আরে আমি আজকে যাইনি কারণ আমার খুব ঠান্ডা জ্বর চলছে, তাই আমি আজকে যেতে পারিনি, আর আগামী বৃহস্পতিবার যাব ইনশাল্লাহ আশা করছি। তানবীর লিখেছে লাকসাম থেকে, আমিও আমার ভাই ফয়সাল রফসান লাইট অফ করে শুনছি। আর আঞ্চলি লিখেছে আই ওয়াজ লিটল বিট সিক বাট নাও ফিলিং বেটার বিকজ অফ মানডে, আই হোপ কুয়াশা উড নট লিভ মি লাইক, এটা ক্লাসিক, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর হাই আমি গিয়াসুদ্দিন লোহাগড়া থেকে শুনছি, আপনি কেমন আছেন? অনেকদিন পর SMS করছি, এতদিন SMS করিনি, আপনি আমার SMS পড়েননি তাই। ইমরান লিখেছে, ইমরান হোসেন খান চিটাগং থেকে, আপু কেমন আছো? কুয়াশা ইজ দ্য কিং অফ অল রেডিও প্রোগ্রাম, থ্যাংকস টু ইউ ফর ইউর এক্সেলেন্ট ভয়েস, ইউর মোস্ট ওয়েলকাম, আর অ্যান্ড থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্ট। সাইদ আশুলিয়া থেকে আছে, এটা পড়েছিলাম বোধ হয়। কামরুল লিখেছে বাংলা বাজার থেকে, মনে হয় এগুলো তানিয়ার হাজবেন্ডের স্বপ্ন, সেটা কিছুই এখন বলা যাবে না, এর প্রেডিকশন চলতে থাকুক, কারণ আর এবং এই প্রেডিকশন নিয়ে লেখা যেতে পারে ফেসবুকের ফ্যান পেজে, ABC ফ্যান পেজে, আর জেসমিনের ফ্যান পেজে, এই এক সপ্তাহ পর্যন্ত চলবে। ঠিক আছে, আমরা সামনের সপ্তাহে জানবো পরিত্যক্ত বাড়ির দ্বিতীয় পর্বে, পরিত্যক্ত বাড়ির টু তে আমরা জানবো, টু বি কন্টিনিউড হচ্ছে এই পর্ব। এটা দ্বিতীয়বারের মতন, আমরা আরেকবার করেছিলাম ব্র্যাম স্টোকারের ড্রাকুলা, তখনও ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো শুনিয়েছিলাম। সেই কানিস গুলশান নিকেতন থেকে লিখছে, একা একা থাকা আর কুয়াশা ডর শোনার মজাটাই আলাদা, দারুণ লাগলো, থ্যাংক ইউ শামিন আপু অ্যান্ড কুয়াশা টিম। হাই আপি, আমি দুর্লভ, থ্যাংকস ফর দিস স্টোরি, প্লিজ উইশ মি। আচ্ছা, SSC ক্যান্ডিডেট, আমি SSC ক্যান্ডিডেটের জন্য খুবই আমি দুঃখ প্রকাশ করছি, বেচারাদের তোমাদের পরীক্ষাটা এত লেন্দি হয়ে গেল যে কি বলবো আসলেই। যাই হোক, আর বেশি করে ভালো করে সময় পাচ্ছে যখন প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে ঝালাই করে নিতে পারবে। রাজু লিখেছে কিশোরগঞ্জ থেকে, আপু আমি আপনাকে অনেকবার এটা মধ্যে পড়েছিলাম, তার নামভাবে আসতে চাচ্ছি। ঠিক আছে, আমি অবশ্যই যোগাযোগ করবো আপনার সঙ্গে, প্লিজ ডোন্ট ওয়ারি। ইয়াসিন আকবর লিখেছে, ট্রুলি আপু অনেক ভয় লেগেছে, একদম ছাকা দিয়ে উঠছে শরীরটা ভয়ে, বাপরে বাপ। মাসুম উত্তর থেকে লিখেছে, বারবার গা শিউরে উঠছে, থ্যাংকস কুয়াশা, থ্যাংকস এবিসি। রফিকুল লিখেছে তানিয়ার খুব সাহস আছে। বাবু লিখেছে কুড়িল বিশ্ব রোড থেকে, হাই আপু, আজকের গল্পটা বেশ ভালো হয়েছে, আমার নিজেরও এইরকম ভৌতিক ব্যাপার দেখার ইচ্ছা আছে, কিন্তু এইসব ভৌতিক বাড়িতে বাকিটা আসেনি। এরকম ভৌতিক বাড়িতে যাওয়ার কোন দরকার নেই, এরকম ভৌতিক কিছু দেখবার কোন দরকার নেই, কিসের থেকে কি হয়ে যাবে পরে বলা যায় না। নীরব লিখেছে মিরপুর থেকে, আয় শামিন আপু, আজকের স্টোরিটা দারুণ ছিল, আমার গার্লফ্রেন্ড মিষ্টির বার্থডে, আজ ওকে উইশ করে দাও প্লিজ, হ্যাপি বার্থডে মিষ্টি। আর এটাকে সপ্তনীল রামপুরা থেকে লিখেছে, দিদি সেতুদা অ্যান্ড শাড়ি দিকি অনলি অ্যাক্টিং করে নাকি আরজে? আচ্ছা, সেতু অ্যাক্টিং করে, সেতু আমাদের আরজে, সেতু কুয়াশায় গল্প পড়ে, এবং শাড়ি হচ্ছে আমাদের কুয়াশার যে পুরো যে এপিসোডগুলো তোমরা শোনো, এই নাট্যাংশ অর্থাৎ অভিনয়াংশ সে পরিচালনা করে, কারণ সে সঙ্গীত নাট্যকলা বিভাগ থেকে সেই বিষয়ে সে পড়াশোনা করেছে এবং সে অভিনয় করে, এবং সে আমাদের নিউজ ডিপার্টমেন্টে কাজ করে, আমাদের এবিসি নিউজ অপারেশন মাঝে মধ্যে। নাইমা লিখেছে সন্দীপ থেকে, শামিন আপু তোমার জন্য আমার মাঝে মাঝে হিংসা হয়, রিয়েলি ইউর ভয়েস ইজ সো সুইট, থ্যাংকস নাইস একটি গল্প শোনানোর জন্য, ইউর মোস্ট ওয়েলকাম। আর ইমন লিখেছে, শামিন আপু আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, ট্রু। শেখ আনিস গুলশান নিকেতন থেকে, আমি অনেক হ্যাপি কারণ আজকে ভয়ের কাহিনী ছিল আর আমি ভয় পেতে ভালোবাসি, আর অভিনয় যারা করেছে দারুণ করেছে। রাকিব লিখেছে নানুপুর ফটিকছড়ি থেকে, হোয়াট আ নাইস স্টোরি, চিটাগং থেকে লিখেছে। মনি লিখেছে কক্সবাজার থেকে, আপু অসম স্টোরি। হোসেন লিখেছে সাভার থেকে, হ্যাঁ এটা স্পেলিংটা ভুল এসেছে, আমি ঠিক বুঝতে পারছিলাম নামটা। এনিওয়েজ লিখেছে, হাউ আর ইউ আপু, আমি আমার ফ্রেন্ড মিমকে বলে দাও, কি বলে দাও কিছুই বুঝতে পারলাম না। কিন্তু আইরিন লিখেছে, শামিন আপু স্টোরিটা সত্যি সেরকম, স্যাটারডেতে প্রাইজ নিতে গিয়ে তোমাকে দেখলাম, ইউর মাইন্ড ব্লোয়িং আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মিম জানতে চেয়েছে যে আমরা এখন জানাবো কিনা বিজয়ীদের নাম, বিজয়ীদের নাম এখন জানাবো না, সবগুলো বই দেওয়ার পরে আমরা সব বিজয়ীদের নাম জানিয়ে দেবো, কারণ আমরা চাচ্ছি তাদের হাতে পৌঁছতে, অনেকে ফোন করছি বলছে আসবো তারপর আসছে না, সেরকম হলে মুশকিল। প্লিজ যাদের ফোন করা হবে প্লিজ